10 মার্চ 2017, জুমা মসজিদ, জিনজিরা, ঢাকা।
وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال عليه الصلاة والسلام: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمسين: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وفيما أنفق، وماذا عمل فيما علم. وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: পৃথিবীতে অনেক সৃষ্টি রব্বুল আলামিনের, কিন্তু এর মধ্যে প্রধান সৃষ্টি হল মানুষ, আর বাকি সব সৃষ্টি মানুষের খাদেম। অন্যান্য সৃষ্টি জগতের সকল সৃষ্টি এগুলো হল মানুষের খাদেম। আসমান মানুষের খাদেম, জমিন মানুষের খাদেম, চাঁদ সূর্য মানুষের খাদেম, সকলই মানুষের খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। সকলকে মহান আল্লাহ সকলকে সৃষ্টি করছেন মানুষের খাদেম হিসাবে, আর মানুষকে সৃষ্টি করছেন এবং দিনকে সৃষ্টি করছেন রব্বুল আলামিন নিজের বন্দেগীর জন্য। কত বিশাল ব্যাপার! হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ফকিহ ছিলেন, বিশ্ববিখ্যাত আরেবে কামিল ছিলেন। তিনি বলেন যে: কেউ না হো রোজ আজল সে হো চুকি তকসিম কার, মে হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে। তিনি বলেন যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অনাদিকালই ফয়সালা হয়ে আছে যে আমি থাকব মহান আল্লাহর, সারা জাহান থাকবে আমার, আমি আল্লাহর খেদমতে মশগুল থাকব আর সারা জাহান আমার খেদমতে মশগুল থাকবে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদেরকে সেই মানুষের জীবন নসিব করেন, সেই রকম মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো এই পৃথিবীর মধ্যে সর্বসেরা হল মানুষ, কিন্তু মানুষ খালি আকৃতি বিশিষ্ট মানুষ হলে সে সেরা না। পিছন থেকে শোনা যায় ভাই, কথা শোনা যায়, বোঝা যায়। মানুষ শুধু চেহারা সুরতে মানুষ হলে, আকৃতিতে মানুষ হলে কিন্তু সে সেরা না। এ মানুষের মধ্যে কেউ আছে একদম নরাধম, পশুর চেয়েও অধম, আর একদল আছে মানুষ এরকম ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। মানুষ ফেরেশতার চেয়েও সেরা, আবার এই মানুষ পশুর চেয়েও অধম, দুটো রকম আছে। তাহলে বোঝা গেল খালি আকৃতিতে মানুষ হওয়া যথেষ্ট না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন: ওয়াত্তীন ওয়াজ্জাইতুন ওতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات. ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক জালা জালালু ওয়া মানাওয়ালু বলেন, সৃষ্টি জগৎ সুন্দর, সমস্ত সৃষ্টি জগতই সুন্দর, কিন্তু এর মধ্যে আল্লাহর কসম, আল্লাহ পাক বলেন যে দ্বীনের কসম, জাইতুনের কসম, বালাদে আমিনের কসম, পবিত্র শহর মক্কার কসম, যে মানুষ হল সবচেয়ে সুন্দর। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি, দেখতেই সুন্দর মানুষ। হ্যাঁ, বয়সের পরিবর্তনে একটা সময় আসে, মানুষের বাহ্যিক সৌন্দর্য তখন থাকে না, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, এখানে এই সূরতে ইল্লা হবে ইস্তিসনা মুনকাতে, লাকিনাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জিন্দেগিওয়ালা, আল্লাহ পাক বলেন এদের সৌন্দর্যের কোন লয় ক্ষয় নেই, এদের সৌন্দর্য অলয় এবং অক্ষয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়া কালো, কিন্তু তিনি খুব সুন্দর আল্লাহ পাকের নজরে। ইন্নাল্লাহ জামিল হিবুল জামাল, আল্লাহ পাক সুন্দর, সুন্দরকে তিনি পছন্দ করেন। কোন সুন্দরকে পছন্দ করেন? যে সুন্দর ঈমানের দ্বারা সুন্দর হয়, যে মানুষ সুন্দর হয় ঈমানের দ্বারা, যে মানুষ সুন্দর হয় সেজদার দ্বারা, আল্লাহর সেজদার দ্বারা, যে মানুষ সুন্দর হয় আল্লাহ পাকের জিকিরের দ্বারা, সুন্দর চরিত্রের দ্বারা, সুন্দর রুহের দ্বারা, সুন্দর অন্তরাত্মার দ্বারা, যে মানুষ সুন্দর হয় সে হল সুন্দর। এইরকম সুন্দরকে আল্লাহ পাক পছন্দ করেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ইয়াউম লা ইয়ানফা মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, যে কিয়ামতের দিন কারো এই ধনবল জনবল কোনো কাজে লাগবে না। হ্যাঁ, সুন্দর একটা দিল নিয়ে আসবে তো সে কামিয়াব হয়ে যাবে। সুন্দর দিল বানানো জরুরি, সুন্দর জিন্দগি বানানো জরুরি, সুন্দর দিল। মানুষ কালেমা পড়লে তার দিল নূরওয়ালা হয়, নামাজ পড়লে জিন্দগি সুন্দর হয়, সুন্নত মোতাবেক আমল করলে জিন্দগি সুন্দর হয়। নমরুদও মানুষ ছিল, ফেরাউনও মানুষ ছিল, আবু জাহাল আবু লাহাবরাও মানুষ ছিল, কিন্তু মানুষ থাকা সত্ত্বেও আল্লাহর লানতের শিকার, আল্লাহ পাকের কহর গজবের শিকার। কেন? আসল ইনসানিয়ত নেই, আসল মনুষ্যত্ব তার মধ্যে নাই। সেটা হলো ঈমান, সেটা হলো তাকওয়া, সেটা হলো সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জিনিস যার মধ্যে থাকে, মিসকিন হলো বাদশার চেয়ে তার মর্তবা বড়। ঈমান যার মধ্যে থাকে, মিসকিন হলো তার মর্তবা সারা জাহানের বাদশার চেয়ে বেশি ঈমানওয়ালার। কারণ ওই বাদশা যে কুফরওয়ালা, শিরকওয়ালা, যে বাদশা আল্লাহর হুকুমের মধ্যে নাই, আল্লাহ তাআলাকে যে মানে না, ওই বাদশা দুনিয়াতে বাদশাহী করবে, পরকালে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আর ওই মিসকিন, ওই গরিব, যে সিনা তার ঈমানওয়ালা, জিন্দগি তার সুন্নতওয়ালা, সারা জাহানের এরকম রাজা বাদশাদের চেয়ে তার মর্তবা এত বড় যে অনন্তকাল সে জান্নাতের মধ্যে বসবাস করবে। জান্নাতের ফেরদৌসে আল্লাহ পাক নিজে মেজবান হবেন, বান্দাকে মেহমান হিসাবে গ্রহণ করবেন। দেখেন, মেজবান যেরকম হয় তো মেজবানি সেরকম হয়। হ্যাঁ, এখন একজনকে একজনের দাওয়াত দিছিল ময়মনসিং এ, এক লোক মাদ্রাসায় আসতো, গরিব মানুষ, ভীষণ গরিব মানুষ, অনেক পীড়াপিড়ি করতো, আমাকে এসে ধরতো যে আমার বাসায় একবেলা খানা খাবেন, এইরকম ধরে যে ছাড়েই না। আবার অন্য হুজুরের কামরায় যায়, গিয়ে বলে আমার বাসায় একবেলা খানা খাবেন। আবার এই এক দুই দিন পরে প্রায় প্রায় দুধ নিয়ে আসতো, গাবি আছে, দুধ ধোয়া আছে, দুধ নিয়ে আসতো নিজে, এই হুজুরকে এক পোয়া, ওই হুজুরকে এক পোয়া, এক একদিন এক একজনকে দুধ খাওয়াইতো। এরকম ঘরের গাছের লেবু ছিল, লেবু নিয়ে আসতো, কাউকে দুইটা কাউকে চারটা লেবু হাতিয়ে দিত। এখন ওই লোক খালি পিড়াপিড়ি করতো যে ভাই একদিন আমার বাসার দাওয়াত, এত বলতো যে আমার ভয় হলো যে এই গরিব মানুষ যদি নারাজ হয়, আল্লাহ নারাজ না হয়ে যান, যে ধনী মানুষের দাওয়াত দিলে তুমি না করতো না, পদ্মা রিলিজ পাওয়া যাবে, মুরগির রোস্ট পাওয়া যাবে, খাওয়াবে, ভালো খানা খাওয়াবে, গরিব বান্দা আছে দাওয়াত করলো তুমি রাজি হলে না, তো সে তো খুশি হয়ে যেত। এক বান্দাকে খুশি করা এতখানু সুরুর ফি কলবিল মুমিন, এক বান্দার দিলকে খুশি করে দেওয়া মস্ত বড় ইবাদত, এটা আল্লাহ পাক খুশি হয়ে যান। তো পরে আমি ওই লোকের দাওয়াত কোনো আগ্রহের কারণে রাখি নাই, ভয়ের চোটে রাখছি, ভয়ের চোটে যে কোনো আল্লাহ পাক নারাজ না হয়ে যান। তো আমরা কয়েকজন গেছি মাদ্রাসার, কয়েক শিক্ষক গেছি সেই বাসায়, এমন বেচারা গরিব মানুষ, এখন কি যা পাকাইছে, তো দেখলাম যারা একদমই নিতান্ত অত্যন্ত গরিব মানুষ, যাই পাকাইছে, প্রাণ খুলে পাকাইছে, কোন রকম ভাত কয়টা খায়া পরে সেখান থেকে আসছি, কি কথা বুঝেন না ভাইয়েরা? আর যদি দাওয়াত হইতো নবাব সলিমুল্লাহ সাহেবের বাসায়, তাহলে কি হইতো? নবাব সলিমুল্লাহ সাহেবের বাসায় যদি দাওয়াত হইতো, বাদশাহ আলমগীরের বাসায় হলে দাওয়াত তো কেমন হইতো? গরিব মানুষের বাসায় যা আছে, পুঁটি মাছ ভাজে, টাকি মাছের ভর্তা করে, কি কথা বুঝেন নাই? এই তো এই ভর্তা, ওই ভর্তা, সিমের ভর্তা, আলুর ভর্তা খুব মজা করে করে, সেটাও অন্যদের বিরিয়ানির থেকেও অনেক গুরুত্বপূর্ণ। কারণ এবার এই লোক তো আল্লাহর খুশির জন্য এটা করছে, তাই না? তার আলু ভর্তাও অনেক দামি। শাহ আব্দুল গনি ফুলগুর রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন, বারবার রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামকে স্বপ্ন দেখছেন, বারবার। সেই বুজুর্গ একবার চাটনি রুটি খাইতেছিলেন, আমার মুর্শেদ তার খাদেম ছিলেন, তো তাকে লক্ষ্য করে বললেন যে মিয়া হাকিম আক্তার, শোনো, তুমি দেখতেছো আমি চাটনি রুটি খাইতেছি, কিন্তু আল্লাহর কসম সারা জাহানের বিরিয়ানি পোলাওর চেয়ে বেশি মজা পাইতেছি, কোরমা পোলাওর চেয়ে বেশি মজা পাইতেছি। হ্যাঁ, কেন? কারণ আমি যখন খাইতে নেই, আমি অনুভব করি, আমার মাওলা বলেন আব্দুল গনি নে আমার হাতে খা, আল্লাহর ওলিকে শানি আলো, আল্লাহর ওলি যখন সেজদা করেন অনুভব করেন যে মাওলা পাকের কদমের উপরে পড়ে আছে, আল্লাহ ওলারা হাঁটেন চলেন দুনিয়াতে তো অনুভব করেন যে আল্লাহ পাকের নূরের মধ্যে আমি জিন্দা আছি, মাছ পানির মধ্যে জিন্দা থাকে আর আউলিয়ায়ে কেরাম নূরের মধ্যে জিন্দা থাকে, মাছ দরিয়াকে পছন্দ করে, দরিয়ার ভিতরে ডুবলে মজা পায়, আউলিয়ায়ে কেরাম আল্লাহ পাকের নূরের দরিয়ার ভিতরে ডুবে থেকে মজা পান। হ্যাঁ, তো আমার ভাইরা যেরকম মেজবান হয় সেরকম মেজবানি হয়। হ্যাঁ, মেজবান যদি গরিব মিসকিন মানুষ হয়, দিন আনে দিন খায়, সে নিজের মতো করে সামর্থ্য পরিমাণ মেজবানি করবে। আর মেজবান যদি নবাব সাহ হয়, নবাব সার সালিমুল্লাহ হন, আর মেজবান যদি বাদশাহ আলমগীর হন, তাহলে সেরকম মেজবানি হবে। আর সমস্ত বাদশাহ বাদশাহ মহান আল্লাহ যখন মেজবান হবেন, মেজবানি কেমন হবে? হ্যাঁ, জান্নাতের মধ্যে যে মেজবানি হবে, এক তো খাওয়া দাওয়া ভালো মাশাআল্লাহ, সব সময় খান, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে যে মেহমানদারি তো বেশুমার হবে, তার মধ্যে একটা হলো দুধের নহর, দুধের দরিয়া আল্লাহ পাক দান করবেন, দুধের দরিয়া, মধুর দরিয়া এবং শরাবের দরিয়া, মিঠা পানির দরিয়া, সব সময় কেসা জিন্দগি হবে সেই অবস্থায়। ঢাকাতে মানুষ একটা ওই ধানমন্ডিতে একটা লেক আছে, এই লেকের পাড়ে গিয়ে উল্লাস করে, ফুর্তিতে একদম অন্তর ভরপুর হয়ে যায়, আনন্দে অন্তর ভরপুর হয়ে যায়, কি ফুর্তি কি আনন্দ যে লেকের পাড়ে আসছি। আর যদি ওর মধ্যে নৌকা দিয়ে একটু ঘুরতে পারে, তো সে মজার কোনো শেষ নেই। আমার প্রিয় বন্ধুরা, জান্নাতের মধ্যে প্রতিটি জান্নাতির যে বিল্ডিং থাকবে, প্রাসাদ থাকবে এবং বাগবাগান থাকবে, তো প্রাসাদের সামনেই সে বাগবাগানের ফাঁকে ফাঁকে সেখানে নহর প্রবাহিত হতে থাকবে, কি যে মজা হবে, কি যে শান্তি হবে, কি আরাম হবে, সেটা কেউ এখানে কল্পনাই করতে পারে না, এত শান্তি এত আরাম। এটাও মেজবানি। এবং আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বেশুমার হুর দান করবেন, সমস্ত জান্নাতিকে সর্বনিম্ন 72টা হুর দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সর্বনিম্ন কয়টা হুর দান করবেন? 72টা। দুনিয়াতে একজন নিয়ে অনেক হাদিস আমরা খুব খুশি। হ্যাঁ, এখন এক বাসা থেকে 20টির মধ্যে গিয়ে এক বাসায় আশ্রয় নিয়েছিলাম, তো আমাদেরকে 2টা করে ডিম সিদ্ধ করে খাওয়াইছে, খুদা লাগছিল, তারপরে সে পাউরুটিরে তেলের উপরে ভাজছে ডিম দিয়ে, সেটা খাইতে দিচ্ছে, খুব মজা। তো খাইলাম, খাওয়া দাওয়া করে আসতে সময় জিজ্ঞেস করলাম, বাসায় লোক লস্করের কোনো টের পেলাম না, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই, বললাম কি দুইজনই না কিনা আরো আছে, কয় না আমরা খালি দুইজনই। মানুষ যখন বুড়া হয় তো বুড়া মনে করে যে বুড়ি আর বুড়াই দুজনই বিশাল পৃথিবী, খুশি থাকে। যে সকল মানুষ ভদ্র হয়, ভালো হয়, সভ্য হয়, নেক হয়, তো তারা দুজন মিললেই মনে করে আমরা সুখের মধ্যে আছি, শান্তির মধ্যে আছি। আর জীবন যদি কালো হয়, নষ্ট হয়, তো আরো 20 জন সাথে নিয়েও শান্তি নেই, আগুনের মধ্যে মানুষ জ্বলতে থাকে, পুড়তে থাকে। ঈমান মানুষকে শান্তির জীবন দেয়, জিকির মানুষকে শান্তির জীবন দেয়, সুন্নত মানুষকে শান্তির জীবন দেয়, আল্লাহর হুকুম মতো স্বামীও চলে, স্ত্রীও চলে, আল্লাহ আল্লাহর কসম, দুনিয়াতে ওই ঘরের মধ্যে জান্নাতের খুশবু পাওয়া যায়, জান্নাতের হাওয়া বাতাস ওখানে পৌঁছে যায়। ভারতের এক বুজুর্গ ছিলেন হযরত খাজা আসুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন যে কি যে দিন আর ইমান আর ইসলামের দৌলত পাইলাম, আল্লাহর ওলীদের সোহবত পাইলাম, ভাইরা এখন মনে হয় কি যে আল্লাহর কসম দিন রাত যেন দুনিয়াতে আমি জান্নাতের মধ্যে বাস করি। ওই বুজুর্গের ভাষায় মে রেতা হো দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগে দিল মে ওগুল কারিয়া হ্যায়, মনে হয় যে আমি দুনিয়াতে জান্নাতের মধ্যে আসি। আরে মিয়া দুনিয়াতে জান্নাত কি, সেজদা যখন করে বন্দা সেজদার মধ্যে এত মজা, সে লাখ কোটি বাদশাহের চেয়ে বেশি মজা এক সেজদার মধ্যে, লাখ কোটি বাদশাহের চেয়ে বেশি মজা এক সেজদার মধ্যে, লাখ কোটি বিরিয়ানি পোলাও কুরমার চেয়ে বেশি মজা একবার আল্লাহ বলার মধ্যে, একবার সুবহান আল্লাহ বলার মধ্যে, একবার আলহামদুলিল্লাহ বলার মধ্যে, একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাত আসমান জমিনের দশ হাজার বার মালিক হওয়ার চেয়ে বড় দূরত্ব নসিব হয়ে যায়। এক লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় জিনিস, এত বড় জিনিস। এজন্য যে দুনিয়ার কাফের মুশরিকরা এই মন্ত্র প্রচার করে যে মুসলমান, মুসলমানরা যে দেশে বাস করে এশিয়া, এলো এশিয়া হলো গরিব দেশ আর ধনী খালি তারা, এটা ভুল কথা। কেন? قال رسول الله صلى الله عليه وسلم ان الغنى غنى النفس, আসল ধন হলো অন্তরের ধন, অন্তর যার কালো, বাইরের দুনিয়ার ধন দ্বারা সে কোশ্চিন কালো ধনী হয় না, অন্তর অন্তরের ধন যার নাই সে আসল মিসকিন, সে হলো একদম ফকির এবং ভিক্ষুকের চোয়ার অধম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অন্তরে যার ঈমান আছে, ঈমানের ধন যার মধ্যে আছে সে সবচেয়ে বড় ধনী। আর এর সঙ্গে যদি এরকম হয় যে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আরো বড় ধনী, আর যদি সত্য কথা বলে তো আরো বড় ধনী, সে যদি মানুষের সঙ্গে সদ্ব্যবহার করে আল্লাহর কসম সে আরো বড় ধনী, আরো বড় মহাজন। সে মহাজনের দোকানে, মহাজনের আড়তে আলু পাওয়া যায়, মহাজনের আড়তে তরমুজ পাওয়া যায়, মহাজনের আড়তের মধ্যে কমলা লেবু পাওয়া যায়, মহাজনের আড়তে আম পাওয়া যায়, রাজশাহীর আম বা চোষা আম পাওয়া যায়, কিন্তু ঈমানওয়ালার সিনার মধ্যে আল্লাহ পাকের সীমাহি নূরের দৌলত পাওয়া যায়, নূরে নূরে পরিপূর্ণ থাকে ঈমানওয়ালার সিনার। আর যদি সে সেজদা করে ভাই সুবহানাল্লাহ, আল্লাহর কসম সেজদা তো সাত সাগরের নূরের চেয়ে বেশি নূর ওয়ালা এক একটা সেজদা, সাত সাগরের নূর, সাত সাগরের দরিয়ার, সাত সাগরের চেয়েও এক এক সেজদার মধ্যে আল্লাহ পাকের নূর আরো অনেক বেশি। আল্লাহ পাক যাদেরকে সেই দিল দান করেন তারা উপলব্ধি করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী মসনবী শরীফে বলেন যে বাদশাহানে জাহান আজবদরগি বোনা বুরদান আজ শরাবে বন্দেগি, দুনিয়ার রাজা বাদশারা তারা দুনিয়ার মজা পায়া দুনিয়া নিয়ে ব্যস্ত, ওরা জানে না মাওলার বন্দিগির মজা কি, মাওলার বন্দিগির স্বাদ কি। একইগুলো মুজাদুদ্দিন মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে খুদা কি ইয়াদ মে বেঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখত সুলাইমান থা। মিয়া সারা দুনিয়া থেকে আলোক হইয়া নিরুমোহ ভাবে সিরফ আল্লাহকে খুশি করার নিয়তে যখন আমি এক এক সিজদা করি, একবার আল্লাহর নাম ডাকি, যে জমিনের উপর আমি আল্লাহকে ডাকি সেই জমিন তখত সুলাইমানি থেকে বেশি দামি হয়ে যায়, তখত সুলাইমানি থেকেও বেশি দামি হয়ে যায় যে জমিন। হ্যাঁ, যেখানে বান্দা সিজদা করে আল্লাহ পাকের নূর নাজিল হয়, আল্লাহ পাকের তাজাল্লি নাজিল হয়, এবং সবচেয়ে বড় কথা বান্দা সিজদা করে কপাল দিয়া আল্লাহ পাকের কদমের উপরে, আল্লাহ পাকের কদম তুমি আরশে আজম থেকেও বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের কদম তো আরশে আজম থেকেও বেশি দামি, কারণ আরশও আল্লাহ পাকের এক সৃষ্টি, এই আরশ কুরসি সবই সৃষ্টি, কিন্তু আল্লাহ পাকের কদম তো আল্লাহ পাকের কদম ভাই। এই জন্য আল্লাহ পাকের কদম তো আরশ কুরসির চেয়েও বড় জিনিস, সেই জায়গাতে সেজদা করে বন্দা, এর চেয়ে বড় বাদশাহ কি, এর চেয়ে বড় বাদশাহ কি। আল্লাহ পাক আমাদেরকে সেজদার মজা নসিব করেন, আল্লাহর জিকিরের মজা নসিব ফরমায়া দেন। তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যেই বন্দারা ঈমানওয়ালা নেক আমলওয়ালা তো তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে অনন্তকাল মহান আল্লাহর তরফ থেকে মেজবানি মেহমানদারি চলতেই থাকবে। তো যেমন রব্বুল আলামিন তেমন মেহমানদারি চলবে, তো হুর হুর দিবেন খেদমতের জন্য, গেলমান দিবেন, গেলমান কি ছোট ছোট পোলাপান, বুঝেন না এটা, যে ছোট ছোট বাচ্চা কাচ্চা দেখেন যে যতই আপনার টেনশন থাকুক এই বাচ্চা কাচ্চা চারি পাঁচটা হঠাৎ আসে আপনারা যদি আসসালাম আলাইকুম, কাকা কেমন আছেন, নানা ভাইয়া কেমন আছেন, আপনার সব টেনশন কত, মানে ছোট বাচ্চা এসা আল্লাহ পাকের রহমত, এই দুনিয়াতে। আর এই ছোট বাচ্চারা জান্নাতের মধ্যে, এদেরকে গেলমান বলে। গেলমান গোলামের বহু বচন, গেলমান মানে ছোট গোলামান, বাচ্চা কাচ্চার দল। এই এক বাহিনী থাকবে, এগুলো আল্লাহ পাক সৃষ্টি করবেন শুধু জান্নাতীদের খেদমতের জন্য। এই গেলাস দিয়ে দৌড়াইতেছে, পেয়ালা নিয়ে দৌড়াইতেছে, আপনি যদি এটা নিয়ে আস দৌড়, সেগুলো দল দলবদ্ধ ভাবে ওরা আইসা একদম ভিড় করতে থাকবে আপনার সামনে। কি মজা হবে এখন বুঝেন আপনারা জান্নাতের মধ্যে। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য জান্নাতের অনন্তকালের শান্তি মজা আরাম পাওয়ার জন্য কয়েকদিনের দুনিয়াতে একটু হারাম থেকে দূরে থাকা জরুরি। হ্যাঁ, চান্দ রোজে জোত কোন বাকি বেখান, যে কয়েকদিনের এই দুনিয়াতে একটু কষ্ট করো, তারপরে আরামই আরাম, আরামই আরাম। হযরত হাকিমুল উম্মত, হাকিমুল উম্মতের নাম শুনলে মনে হয় আপনারা ভীষণ খুশি হন। এটা গেন্ডারি আর কি জুমা মসজিদ না? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর আমলে এই মসজিদের খতিব ছিলেন। ওহো, আমি ভাই খালি শুনতাম যে সদস্য হুজুর ঢাকাতে কেরানীগঞ্জে এক জায়গায় ছিলেন, কিন্তু আমি ভাবতাম যে আমি এত আসি যাই কেরানীগঞ্জে, সেই মসজিদ চিনি না কেন। কিন্তু রব্বুল আলমিনের দয়া যা আল্লাহ আপনার কাছে সেখানে পুষে এনেছে, যে জমিনে সদস্য হুজুর ছিলেন মিয়া, কি বলবো। আহা, এসা ছিলেন হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, ফেরেশতা ছিলেন, ফেরেশতা, ফেরেশতাদের নজরও ঈর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন, এসা মানুষ ছিলেন আমাদের বুজুর্গান দিন। আল্লাহ তাআলা ওনাদের মর্তবা বহুত বুলন্দ করে। হ্যাঁ, তো সদস্য হুজুরের কাছে কত দূর শুনছে, দেখছেন না হুজুরকে? আরে ভাই, সদস্য বাবুদেরকে যারা দেখছে এরকম চোখ তালাশ করতে ইচ্ছা করে, ওই চক্ষু দেখা দরকার যে চক্ষু সদস্য বাবুদেরকে দেখছে। আমার মুর্শিদ হযরত মাওলানা শাহ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই যখন ঢাকাতে তশরিফ আনলেন, কামরাঙ্গীর মাদ্রাসায় ছিলেন এক রমজান, হযরত হাফিজ জুজ রহমতুল্লাহ আলাইকে তিনি একদিন বলছিলেন যে আক্তার উন আঁখুঁ কো দেখনে কে লিয়ে আয়া হ্যায় জিন আঁখুঁ নে হামারে হাকিম উল উম্মত কো দেখা থা। আমি করাচি থেকে ঢাকা আসছি ওই চক্ষুগুলোকে দেখার জন্য, এ হাবিব জি হুজুর আপনার ওই চক্ষুগুলোকে দেখার জন্য, যে চক্ষুগুলো হাকিমুল উম্মতকে দেখছে, যে আমাদের হাকিমুল উম্মতকে দেখছে। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আসাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এসা এক মানুষ ছিলেন যে কামেল মুজাদ্দিদ ছিলেন, একদম কামেল নায়েবে রসুল ছিলেন। হ্যাঁ না, লক্ষ কোটি আলেমুল আমার যিনি শ্রদ্ধার পাত্র এবং সকলের অনুসরণীয় এসা মানুষ ছিলেন হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী। নওয়াব স্যার সলিমুল্লাহ, নওয়াব সলিমুল্লাহ সাহেব ঢাকাতে তার দাওয়াত দিয়ে আনছিলেন নওয়াব সাহেবের বাড়িতে, এখানে আসছেন হযরত থানভী বয়ান করছেন, এবং তিনি হযরত থানভী বলছেন যে বাঙালিদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, কথা বলবে বাঙালি তো কথা বোঝা যাবে না, আর আদর করবে অনেক বেশি, কাসরতে তাওয়াজু আর এনাস, কাসরতে তাওয়াজু এক, আর তো হলো আধুরা কালাম, কথা বলবে পরিষ্কার করে বলবে না, কি জানে বলে কি জানে বলে না, আর এক এক আদমিকে দু দু নাম, প্রত্যেকের নাম দু তিনটা। হ্যাঁ না, মুস্তফা জালাল মহিউদ্দিন এক এমপির নাম, মানে এক এক মানুষের দু তিনটা করে নাম না আমাদের দেশে, ছেলে হোক মেয়ে হোক নাম তিন চারটে রাখে, পরে একটা ডাকে। তো হযরত বললেন যে এই দেশের মানুষের একাধিক নাম থাকে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী এত বড় মানুষ ছিলেন, তার হাতে হাবিব জুজুর পয়দা হয়েছেন, পীর জুজুর পয়দা হয়েছেন, সদর সাহুজুর পয়দা হয়েছেন, মুফতি শফি সাহেব পয়দা হয়েছেন, হাকিমুল ইসলাম কারি তেজ সাহেব পয়দা হয়েছেন, আল্লামা শাব্বির আহমদ উসমানী, আল্লামা জাফর আহমদ উসমানী রহমাহুল্লাহ তাআলা, কত বড় বড় মানুষ, কত বড় বড় আউলিয়া কেরাম পয়দা হয়েছেন। হযরত থানভী রহমতুল্লাহ যেখানেই যেতেন মানুষ পাগলের মতো তার কাছে ছুটে যেত। এক জায়গায় হযরত থানভী গেছেন বয়ান করতে, তো ওখানে বেদাতীদের এলাকা ছিল, তো বেদাতীরা হযরত থানভীকে একটা কাগজ দিছে, হযরত স্টেজের উপরে বসে বললেন যে ভাই আমি বয়ান করব কি, আমার কাছে একটা পর্চা আসছে, এই পর্চার মধ্যে লেখা মাওলানা আশরাফ আশরাফ আলী তুমি তো কাফের, কাফেরের বয়ান আমরা মুসলমানরা শুনতে কিভাবে শুনবো, কাফেরের বয়ান শুনবো না, নম্বর দুই তুমি জোলার বাচ্চা, জোলার বাচ্চা আমাদের এখানে বয়ান করবে এটা কিভাবে সম্ভব, নম্বর তিন এরপরে যদি তুমি কথা বলো মুখ সামলায় কথা বলবা, যদি এরপর দুই নম্বর তো বললামই, এরপর দুঃসাহসে তুমি কথা বলো তাহলে একটু মুখ সামলায় কথা বলবা। হাকিমুল উম্মত থানভী এই কাগজ পড়ে শুনেলেন, পরে বললেন যে ভাই শোনেন আপনারা আমি পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অসাধু অন্য মোহাম্মদ আব্দুয়া রাসুল, ভাই আমি কালমা পড়লাম, আমি কি এখন মুসলমান? সব মানুষ চু, ভাই কালমা পড়ছে প্রকাশ্যে, এখন কেমনি কাফের বলবেন? সবার সামনেই তো পড়ছে না, এখন সব চুপ। এরপরে বললেন যে লিখছেন যে আমি জোলার বাচ্চা, আমি জোলার বাচ্চা না, আমি উমরে ফারুক রাজিয়াল্লাহ আনহুর বংশধর, আমার দেহে হযরত উমর রাজিয়াল্লাহ আনহুর সে রক্ত প্রবাহিত আছে, হযরত উমরের বংশধর আমি, আমার বংশতালিকা আমার খানকাতে আমার বাড়িতে এখনো সংরক্ষিত আছে, যে কেউ যদি যাইতে চান দেখার জন্য আমি ভাড়া দিয়ে নিয়ে যাব, আপনি আমার বংশতালিকা যেটা সংরক্ষিত আমাদের পূর্বপুরুষ থেকে সেটা নিজের চোখে দেখে আসবেন, আমি জোলার বাচ্চা না, আমি উমরে ফারুক রাজি আল্লাহ রসুলের কথা বলবে, আল্লাহ রসুলের কথা বলার ক্ষেত্রে আশরাফ আলী কারো পরোয়া করে না। তারপর তিনি বয়ান শুরু করছেন, এসা বয়ান যে মাশা আল্লাহ, যে সমস্ত মানুষ চিৎকার আর কান্নাকাটি, আল্লাহর মহব্বতের বয়ান, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহব্বতের বয়ান, সুন্নতের বয়ান এমন করছেন যে বয়ানের পরে গিয়ে বেদাতিরা সব পায়ে পড়ছে, যে হযরত আমরা বেয়াদবি করছি মাফ করে দেন, আমাদের বেদাতি লিডাররা আপনাদের বিরুদ্ধে বলতে বলতে আমাদের কান ভারী করে ফেলছে এবং মিথ্যা কথা বলছে। আজকে দেখলাম আপনি যে কথা বয়ান করলেন, সত্যিকার আল্লাহর রসুলের আশিক দেওয়ানা তো আপনার, আল্লাহর রসুলের সত্যিকার দেওয়ানা তো আপনারা, তো তওবা করছে তারা এবং হাকিমুল উম্মতের হাতে নিজেদেরকে ন্যস্ত করে দিছে, দলে দলে অনেকে বায়াত হয়ে গেছে সেখানে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু এই আকাবের বুজুর্গানে তিনি মহব্বত আমাদের সকলকে খুব নসিব করেন। হ্যাঁ ভাই, তো যে দুনিয়ার দুনিয়ার লাইন দুনিয়ার লাইন, আর আল্লাহর মহব্বতের লাইন আল্লাহর মহব্বতের লাইন, এই রাস্তা যারা হাঁটে চলে, তো এই বাচ্চার বাচ্চারাও, এই রাস্তার বাচ্চা কাচ্চারাও দুনিয়ার অনেক জ্ঞানী গুণীদের চেয়ে অনেক বেশি মর্তবাওয়ালা। সারা দুনিয়ার সমস্ত বই পুস্তক, সমস্ত জ্ঞান ও ভাণ্ডার যে হাতরাইছে সবটাকে সে উদ্ধার করছে, সবটা জ্ঞান তার বুকের মধ্যে আছে, কিন্তু কোরআন নাই, তার কাছে কিছুই নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা আমার কথা, আমাদের নবীজির কথা, মাসালুল্লাজি লাইসা ফিস জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার সিনাতে কোরআনের কিছুই নেই সে একটা বিরান ঘরের মতো তার অন্তরের অবস্থা, আর যার কাছে কোরআন আছে যতটুকুই আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কোরআন আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহা আখারিন, এই কোরআন যার কাছে থাকে এই কোরআন তাকে ঊর্ধ্বে তুলে, তার তাকে মর্তবাওয়ালা বানায় দেয়, কোরআন তাকে মর্তবাওয়ালা বানায় দেয়, ইজ্জতওয়ালা বানায় দেয়। লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহর রসুলের, ইজ্জত ইমান ওয়ালাদের, যারা ইমানি জিন্দেগি ওয়ালা, ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি ইমানি জিন্দেগি ওয়ালা হও তোমরা সবচেয়ে বড়, ইমানি জিন্দেগি ওয়ালা হলে তোমরা সবচেয়ে বড় সকলের ঊর্ধ্বে, যাই টাকা পয়সা থাক না হলে না থাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলিতে বেউসায় পড়ে যেতেন ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু সারা জাহানের রাজা বাদশাহদের চেয়ে আল্লাহর কসম আবু হুরায়রার পায়ের ধুলার দাম দান করছেন ইমানের বরকতে, ইসলামের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামীর বরকতে। এক বুজুর্গের ভাষা, যারা নিজেরাই ছিলেন পথ হারা, পথভ্রষ্ট, অন্ধকারে ডুবা, সেই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান আর ইসলাম কবুল করার বরকতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের সোহবতের বরকতে সে সারা দুনিয়ার রাজা বাদশাহদের চেয়ে ঊর্ধ্বের মর্যাদা বলা হয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর যার উপরেই পড়ছে, লাখ কোটি চন্দ্র সূর্যের চেয়ে তাদের জিন্দগিতে আলো পয়দা হয়ে গেছে, নূর পয়দা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক নজর ছিল নূর ভরা। হ্যাঁ, আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, সেখানে আল্লাহকে দেখছেন, আল্লাহকে দেখছে যে চক্ষুগুলো, যে চোখের নজর যার উপরে পড়তো তাদের কি পরিমাণ নূর অর্জন হইত, কি পরিমাণ নূর অর্জন হইত, আল্লাহর কসম। এজন্য সাহাবীদের মর্তবা মূসা এই পৃথিবীর কোন ইসলামী চিন্তাবিদের জন্য যথেষ্ট সম্ভব না, কোন চিন্তাবিদ, কোন মুফাক্কির ইসলাম, কোন গাউস আবদালেরও সম্ভব না, কোন সাহাবীর পায়ের ধুলার বরাবরও হওয়া। শাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এত বড় ছিলেন, এত বড় আলেম ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন যে সারা দিন জনগণের খেদমত করতেন, রাষ্ট্রের খেদমত করতেন, মুসলমানদের খেদমত করতেন, সারা রাত জায়গা তিনি ইবাদত করতেন, একটু ঘুমাইতেন না রাত্রিবেলা। এই উম্মতের মধ্যে কয়েক ব্যক্তি ছিলেন যারা সারা রাত জায়গা ইবাদত করতেন, তার মধ্যে একজন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, একজন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, একজন হযরত উয়াস কারনি রহমতুল্লাহ আলাইহি, একজন হযরত শাকিকে বালকি রহমতুল্লাহ আলাইহি, চারজনের নাম মনে পড়লো, আরেকজনের নাম এখন ইয়াদ নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সারা রাত জাগতেন এবং ইবাদত বন্দী করতেন। তো এসা মানুষ ছিলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, রাত ভর ইবাদত বন্দেগীতে পুরো রাত কাটাই দিতেন, কাঁদতে থাকতেন, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন, আর ইবাদত বন্দেগীর নূর আর মজার ভিতরে ডুবে থাকতেন। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলতেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তোমরা সমালোচনা করো, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর আপন ভাই। কি কথা বুঝেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর আপন ভাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তারানি, আল্লাহ পাক নবী হিসাবে সর্বশেষ জমানার নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমাকে নির্বাচন করছেন। ইন্নাল্লাহ তারানি ওয়াখতার আলী আসহাবান ওয়া আসহারান ওয়া আনসারান, এবং কারা আমার সাহাবী হবেন আল্লাহ নিজে নির্বাচন করছেন, কারা আমার শ্বশুরালয়ের আত্মীয় হবেন আল্লাহ নিজে নির্বাচন করে দিচ্ছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরালয়ের আত্মীয় দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে আসমান থেকে ওহি নাযিল হইতো তিনি বিশ্বাস করে যাদেরকে ওহি লিখতে বলছিলেন তাদের মধ্যে একজন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, কাতিবে ওহি, ওহির লেখক। এইরকম লোক সাহাবাদের আপোষের ঝগড়া এবং তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ এটা তাদের ব্যাপার, বাপে চাচায় ঝগড়া, কিন্তু চাচারে দেখলে সে শ্রদ্ধা করতে হবে কিনা, তাকে সম্মান করতে হবে কিনা, চাচার বিরুদ্ধে কি তলোয়ার ধরা যায়? আমার প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর জমানাতে যেসব ঘটনাগুলি ঘটছে ইহুদিদের চক্রান্তের কারণে, মুনাফেকদের চক্রান্তের কারণে, সেসব ঘটনাগুলি নিয়ে এখন সেই সাহাবিদেরকে দুষতে গেলে কোরআনের বিরুদ্ধে যাওয়া লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের হেদায়েতের বিরুদ্ধে আমাদের যাওয়া লাগে। তো কোরআনের বিরুদ্ধে গিয়া, হাদিসের বিরুদ্ধে গিয়া আমরা কি জান্নাতে প্রবেশ করতে পারবো? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীদের বহুত প্রশংসা করতে থাকেন, প্রশংসার প্রশংসা করতে থাকেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে আমার নবীর সাহাবীরা তারা আনসার হন কিংবা মুহাজির সব তারা জান্নাতি। হ্যাঁ, কোরআন শরীফের পরিষ্কার কথা, ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার নবীর সাহাবীরা আনসার মুহাজির যারা সকলেই ঈমানের ক্ষেত্রে অগ্রগামী, আল্লাহ পাক সকলে অগ্রগামী বলছেন, এবং ফার্স্ট ডিভিশন ফার্স্ট, তারা সকলে ফার্স্ট ডিভিশন ফার্স্ট। আল্লাহ পাক বলেন আমি তাদের উপর খুশি, তাদের সাচ্চা অনুসারীদের উপরও খুশি, এবং তাদের জন্য জান্নাত এখনই একদম রেডি। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, এতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে আল্লাহ কত সন্তুষ্ট। তাহলে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি ঘোষণা করলেন, আমরা তাদের বিরুদ্ধে বললে আমাদের পরিণাম কি ভালো হবে না খারাপ হবে? আমাদের কপালটা ভালো থাকবে না খারাপ থাকবে, এটা বুঝে আসে না? আমার প্রিয় বন্ধুরা, কেউ যদি নিজের কপালে নিজে আগুন দেয়, নিজের পায়ে নিজেই কুড়াল মারে, তো কারো তো কিছু করার নেই। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, সাহাবীদের মহব্বত এটা ইমানের আলামত, স্বচ্ছ স্বচ্ছ ইমানের আলামত এবং অন্তরে নূরের আলামত। আর সাহাবীদের বিরুদ্ধে কথা বলা, সাহাবীদের বিরুদ্ধে মন খারাপ করা এবং তাদের ব্যাপারে কটাক্ষ করা, তাদের ব্যাপারে দুষ্টুটি আলোচনা করা, তাদেরকে গালিগালাজ করা, এটা ভিতর কালো হওয়ার আলামত। আর যে ভিতর যার কালো থাকবে, কাল কিয়ামতে কি উপায় হবে? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন সাহাবীদের খুব প্রশংসা করতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তো আল্লাহ পাক কোরআন শরীফে বলেন মুহাম্মদ তো আমার রসুল লাগেন, মুহাম্মদুর রসুল্লাহ, কোরআন শরীফে যে মুহাম্মদ উল্লেখ আছে এর সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে নেই, কারণ কোরআন শরীফের আয়াত, এর সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহই বলেন নাই এবং কারোর জন্য বলাই ঠিক না এটা, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক অবস্থায় পড়তে হবে। কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক বলে যে মুহাম্মদুর রসুল্লাহ, মুহাম্মদ তো আমার রসুল লাগেন, ওয়াল্লাযীনা মাহু তার সঙ্গে যারা আছেন তার সব সাহাবীরা, কাফিরদের বিরুদ্ধে তারা বজ্র কঠোর, কিন্তু ইমান ওয়ালাদের ব্যাপারে তারা নরম দিল, তারা রুকআন সুজ্জাদা, তাদেরকে দেখলেই দেখবা আল্লাহকে নিয়ে ব্যস্ত, এবাদত নিয়ে ব্যস্ত, রুকু নিয়ে ব্যস্ত, সিজদার মধ্যে বিমূর হয়ে আছেন, আল্লাহর নূরের ভিতরে ডুবে আছেন। হালালের মধ্যে তাদের জিন্দগি, হারামের ধারে কাছেও নেই, আল্লাহর থেকে রিজিক নিয়া সেটা তারা খান, সেটা তারা ভোগ করেন। সাহাবাদের সকলের এটা বৈশিষ্ট্য ছিল, এবং রিজওয়ানা আল্লাহর খুশির তালাশ, আল্লাহর সন্তুষ্টির তালাশ, সর্বহালতে তাদের আল্লাহ পাকে সন্তুষ্টির তালাশ। বোঝা গেল তাদের মধ্যে পরস্পরের মতানৈক্য ইত্যাদি ছিল নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য না, তাদের নিজের নিজের দৃষ্টিভঙ্গিতে আল্লাহ সন্তুষ্টির তালাশই তাদের লক্ষ্য ছিল, বাকি যে সেটার জন্য আল্লাহ পাক দেখবেন। আমাদের তো কোনো বিচারালয় কায়েম করার কোনো দরকার নেই। ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সীমাহুম ফী উজুহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে তাদের সকলের চেহারার মধ্যে নূর ঝলমল করতে থাকে, আল্লাহ নিজে বলেন যে তাদের চেহারায় নূর ঝলমল করতেছে। তো আল্লাহ পাক যাদের এইরকম প্রশংসা করেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আউলিয়া তাদেরকে বলে যে আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাদেরকে দেখলেই তাদের নূরানি চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় তারা হলো আউলিয়া। তো রাসূল কোরআন শরীফের বয়ান মোতাবেক সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ আউলিয়া, সাহাবায়ে কেরাম হলেন শ্রেষ্ঠ আউলিয়া, সব সাহাবী সিদ্দিকীনের মর্তবাওয়ালা। হযরত ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যারাই ঈমান আনছেন, যারাই ঈমান আনছেন সে তারা সকলে সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত। তো সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যারা শিষ্য তো তাদেরকে বলে তাবি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উমরে সানি বলে, তিনি তো সাহাবী না, কিন্তু সেই উমর ইবনে আব্দুল আজিজ যার প্রতি সারা বিশ্বের মুসলমান শ্রদ্ধাশীল, সে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে যুদ্ধ করতে গেছিলেন, সে যুদ্ধের ময়দানে তিনি যে ঘোড়ার পিঠে নিজে সওয়ার হয়েছিলেন সেই ঘোড়ার খুরের আঘাতে যে ধুলা গুলো গিয়া নাক ঘোড়ার নাকের মধ্যে ঢুকছিল, আমি উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে সেই ঘোড়ার নাকের ধুলার দাম অনেক বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মর্তবা আমরা কি বলবো আর কি বুঝবো। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামের মর্তবা খুব বুঝার তৌফিক দেন, অন্তর থেকে তাদেরকে শ্রদ্ধা করার তৌফিক দেন। আমার প্রিয় বন্ধুরা, নামাজ জান্নাতের আমল, নামাজ জান্নাতের আমল, রোজা জান্নাতে যাওয়ার আমল, হজ জান্নাতে যাওয়ার আমল, যাকাত সদকা জান্নাতে যাওয়ার আমল, সত্য কথা জান্নাতে যাওয়ার আমল, মিথ্যা থেকে দূরে থাকা জান্নাতে যাওয়ার আমল, এবং সৎভাবে ব্যবসা বাণিজ্য করা, আল্লাহর কসম এটাও জান্নাতে যাওয়ার আমল। সৎভাবে ব্যবসা বাণিজ্য করা এটাও জান্নাতে যাওয়ার আমল। অনেক মুসলমানরা ব্যবসা করার মনে করে আমি পাক্কা দুনিয়াদার, এটা ভুল কথা। ব্যবসা করলে সে দুনিয়াদার হয় না যদি তার ব্যবসার মধ্যে সততা থাকে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল ব্যবসায়ী ব্যবসা করে সততার সাথে, স্বচ্ছতার সাথে, কাল কিয়ামতে তারা নবীদের সঙ্গে হাশরের মাঠে উঠবে, সিদ্দিকীনের সঙ্গে হাশরের মাঠে উঠবে। নবী রাসূলদের সঙ্গে যাদের জায়গা হবে, সিদ্দিকীনের সঙ্গে যাদের স্থান হবে, তো তাদের মর্তবা কত বড়। হ্যাঁ, এটা এর মানে হলো আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে জান্নাত দান করবেন, নবী রাসূলদের সঙ্গে উঠে জান্নাত জাহান্নামে দিবেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন এবং জান্নাতে মস্ত বড় ভর্তাও দান করবেন। এক হাদিস, এই হাদিসের মর্ম তো এই, তাদেরকে আল্লাহ পাক নাজাত দিবেন, জান্নাত দিবেন, জান্নাতে উঁচু মর্তবা আল্লাহ পাক তাদেরকে দান করবেন। হ্যাঁ, তো এই সব আমল নেক আমল, জান্নাতে যাওয়ার আমল, নামাজ জান্নাতের আমল, রোজা জান্নাতের আমল, সৎ ব্যবসা জান্নাতের আমল, মা বাবাকে শ্রদ্ধা করা জান্নাতের আমল, হ্যাঁ, মুসলমানকে মহব্বত করা জান্নাতের আমল, মুসলমানের সঙ্গে শত্রুতা করা জাহান্নামের আমল। কি কথা বুঝেন নাই? মুসলমানকে শত্রু, মুসলমানের সঙ্গে শত্রুতা করা, মুসলমানকে গালি দেওয়া, মুসলমানকে কষ্ট দেওয়া, এটা জাহান্নামের আমল, এটা জান্নাতের আমল না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদেরকে মহব্বত করা, তাদেরকে শ্রদ্ধা করা, এটা কি জান্নাতের আমল না? এটা জান্নাতের আমল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদেরকে গালি দেওয়া, তিরস্কার করা, বিদ্রুপ করা, তাদেরকে নিচু বলা, তাদেরকে নিয়ে দোষ চর্চা করা, আল্লাহর কসম সেটা জাহান্নামের আমল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একজনে জিজ্ঞাসা করছিলেন, সাহাবীদের মধ্যেও তো পরস্পরে ভুল বুঝাবুঝি হয়ে পরে যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেটার ব্যাপারে আপনার মন্তব্য কি? হযরত ইমাম আবু হানিফা বলবেন, সেটা এমন এক রক্তের ইতিহাস যে রক্ত আমার চেহারাতে, আমার জবানে, আমার মুখে আমি লাগাতে চাই না। মানে তিনি ভয় করতেছেন যে সেটা বলাই বিপজ্জনক, সেই বিষয়ে কথা বলাই বিপজ্জনক। এই ছিল মহান বুজুর্গান দ্বীনের আদর্শ। আর আজকে আমরা অনেকে নিজেরা এইসব না জানার কারণে, নিজের ইমানকে মজবুত করতে না পারার কারণে, দ্বীনি বুঝকে মজবুত করতে না পারার কারণে অনেকে এই এই পিচ্ছির পথে হাঁটে এবং এক্সিডেন্ট করতে থাকে আর মনে করতে থাকে আমি বড় ভালো কাজ করতেছি, আমি ইসলামী চিন্তাবিদ। ইসলামী চিন্তাবিদ বটে, কিন্তু এমন পথে কদম রাখতেছেন যেটা ইসলামের বাইরে। আপনি ইসলামী চিন্তাবিদ বটে, কিন্তু সাহাবীদের ব্যাপারে কদম রাখছেন, কলম ধরছেন এমন লাইনে যেটা ইসলামের একদম বাইরে, যেটা ইসলামের সঙ্গে মিলে না, ইসলামের একদম বিপরীত, যেটা আপনার জন্য কল্যাণকর হবে না, আপনার অনুসারীদের জন্য কল্যাণকর হবে না, উভয়ের জন্যই সেটা বিপজ্জনক এবং ধ্বংসাত্মক হবে, অত্যন্ত বিপজ্জনক পরিণতি নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বরং সাহাবীদের মর্তবা তো সাহাবীদের মর্তবা মিয়া, হাদিসে কুদসিতে রব্বুল আলামিন তো বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার কোন ওলির সঙ্গে যে শত্রুতা করবে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, মান আদা লি ওয়ালিয়ান, আসলে এবারটা বাহ্যিকভাবে এমন হইতো, মান আদা ওয়ালিয়ান লি, আমার কোন ওলির সঙ্গে যে শত্রুতা করবে তার সঙ্গে আমার যুদ্ধের ঘোষণা। কিন্তু আল্লাহ পাক বলছেন মান আদা লি, যে কোন ওলির সঙ্গে যুদ্ধ করে আমার সঙ্গে, যে কোন ওলির সঙ্গে শত্রুতা করে আমার সঙ্গে শত্রুতার জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম সাহেব হযরত হুজ্জতুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বাড়িতে এই হাদিসের ব্যাখ্যাতে বলেন যে আল্লাহ পাক এখানে মান আদা লি বলছেন, তার মানে হলো যে আমার ওলির সঙ্গে শত্রুতা ডাইরেক্ট আমার সঙ্গে শত্রুতা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা, যে কেয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পয়দা হবেন কোন ওলির সঙ্গে যে শত্রুতা করলো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে শত্রুতা ঘোষণা করছেন, অভিহিত করছেন আল্লাহ তারা সেটাকে। তাহলে সাহাবি যারা সমস্ত ওলিদের থেকে শীর্ষে উঠতে, তাদের সঙ্গে শত্রুতা কত ভয়ঙ্কর হতে পারে তাহলে বলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বয়সে বড়দেরকে সম্মান করার তৌফিক দেন, মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দেন, আলেমদেরকে বুজুর্গদেরকে সম্মান করার তৌফিক দেন, এবং সমস্ত ইমামগণকে সম্মান করার তৌফিক দেন, তাবেঈনকে তাবে তাবেঈনকে সাহাবায়ে কেরামকে সম্মান করার তৌফিক দেন, সকল নবী রাসূলগণকে সম্মান করার তৌফিক দেন। হ্যাঁ, অন্যকে সম্মান করতে পারা এটা কপালের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার, আর কাউকে অসম্মান করা যে পোড়া কপাল মানুষের কাজ। সম্মানিতকে সম্মান যে করতে জানে না, সে নিজের কপাল নিজেই পুড়ে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর যারা সম্মান করে একজনকে দেখলেই, অনেক মানুষ এরকম আছে সমাজে যে স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, শিক্ষক প্রফেসর অথবা স্টুডেন্ট, কিন্তু মুরব্বীদেরকে দেখলে আসসালামু আলাইকুম, আর কেমন আছেন আপনি, আমার জন্য দোয়া করবেন। তো সমাজের সমস্ত লোক বলতে থাকে যে এই লোক, এই ছেলেটা অনেক ভালো, ছেলেটা অনেক বিনয়ী, এর ব্যবহার অনেক ভালো, সমাজের মানুষের অন্তর জয় করে নিয়ে যায় ছেলের ব্যবহারে। এই ছেলেটা ঠকলো না জিতলো? এই ছেলেটা কি ঠকলো না জিতলো? জিতলো, কেমন জিতা জিতলো? শুনতেছেন প্রিয় বন্ধুরা, জবানে খালক নাকারায় খুদা, বুজুর্গানে দিন বলেন যে আল্লাহ, যে মানুষের জবান হলো আল্লাহ পাকের ঢোল। আল্লাহ ঢোলের বাড়িতে যে ঢোল পিটায়, ঢোলের বাড়ি দিলে দূর দূর পর্যন্ত যায়। মানুষের জবান যার প্রতি সকলের ব্যাপারে এরকম প্রশংসা আসতে থাকে, নেক লোকেরা প্রশংসা করতে থাকে, এই লোকটা ভালো, এই ছেলেটা ভালো, তার আখলাক ভালো, তার ব্যবহার ভালো, ব্যাপকভাবে সব নেক মানুষরা যখন বলতে থাকে, এটা আলামত যে আল্লাহ পাক নিজেই মানুষের জবানই প্রশংসা করাইতেছেন। আর আল্লাহ পাক যার যার প্রশংসা মানুষের জবানে জবানে উঠাইয়া দেন, তার পরিণাম তো নিঃসন্দেহে ভালো হবে। সে এখনই হয় অনেক ভালো, আর এখন যদি পূর্ণ ভালো না হয়, এক সকলের দুয়ার বরকতে ভালো হইয়া জান্নাতি হইয়া ফের দুনিয়ার থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক মানুষদের দোয়া কুশ্চিন কালো বিতা যেতে পারে না। কবি আলম গুলিস্তার কবি ভিরানা হতা জো হতা বাবা সে খাতিরে দিবানা হতা, আউলিয়াদের বরকতে অনেক মানুষের জিন্দগিকে আল্লাহ পাক জান্নাতের ফুলবাগান বানায় দেন। আর অনেক মানুষের কপাল পড়ে আউলিয়াদের সঙ্গে বেয়াদবির কারণে, গুস্তাগির কারণে। এক বুজুর্গ এক ওলি আল্লাহ যাইতেছিলেন রাস্তা দিয়া, হ্যাঁ, তো তোমার সেই পানি গেল কে আজকে? এটার মধ্যে কি একটা দেখে শুনে দাও, আল্লাহ দুইটা চোখ দিছে না, চোখ দিয়ে দেখে দিও, আন্দার মতো দিতে থাকো। এক বুজুর্গ ছিলেন, এক ওলি আল্লাহ, তিনি খাদেমদের উপর রাগ হয়ে বলতেন, এই আন্দার চোখে চোখে দেখিস না, ওটা আর চোখে দেখত না, এই বড়া কোথাকার কানে শুনিস না, ওটা আর কানে শুনতো না, এই বোবা কথা পরিষ্কার বলা যায় না, ওইটা আর কথা বলতে পারতই না, বোবা হয়ে যেত। এইটা আল্লাহ পাকের কুদরতের বহির প্রকাশ ছিল। অনেকে মনে করে এটা সেরে এলিম কালাম নাই, বিরাট বড় মহাদ্দেশা বুঝুক, হাদিস বিশারদ হয়ে যান একজন, তাই না? যে আল্লাহ পাকের কোন বান্দা এরকম হয়, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহর উলিরা কোনো এক কথা বলে বসলে, আল্লাহ পাক সেটাকে নিজে পুরা করে, যে আমার দোস্তা এটা বলছে, এটা আমি পুরা করবই। আল্লাহ পাক নিজের বান্দার বন্ধুত্বের, বন্ধুর বন্ধুত্বের এইভাবে মর্যাদা দান করেন, বন্ধুর বন্ধুত্বের এভাবে মূল্যায়ন করেন, এইভাবে তিনি মর্যাদা দান করেন। আর ওরা ওরা করে এটা সেরে হয়ে গেছে। এলেন কি পরিমাণ অর্জন করছেন হুজুররা, এলেমের দৌড়ে ছুটে মুসলমানকে আপনারা মুশরিক মনে করেন, এত বেশি এলেম হওয়া উচিত না যে জান্নাতি জান্নাতিকে আপনারা দুজকে পৌঁছায় দিতে শুরু করলেন। জান্নাতিদেরকে দুজকে পৌঁছানোর মধ্যে কিসের ফায়দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে প্রাণে চেষ্টা করছেন আবু লাহাবকেও জান্নাতে নেওয়ার জন্য, আবু জাহালকেও জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ চেষ্টা করে মেহনত করে কালেমা পড়ে জান্নাতে নেন নাই? বলো ভাই কি নাম তার? হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা, ওয়াসি আল্লাহর রাসূলের আপন চাচাকে হত্যাকারী, নিষ্ঠুরভাবে হত্যাকারী, সেই মানুষটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা কত মেহনত করে তাকে জান্নাতের জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছেন, কি মেহনত সেটা! তো ওই বুজুর্গ এক একটা বলি তো ওইদিকে এক ঘটনা, একটা তো ওই বুজুর্গ যে ছিলেন উনি এরকম খাদেমদেরকে হঠাৎ বলে বসতেন, এই আন্দা চোখে দেখিস না, ও আন্দা হয়ে যেত আর চোখে দেখত না, একটা বয়রা বললো আর কানে শোনে না, একটাকে বোবা বললো আর ওই কথা বলতে পারে না। তো ওই সময় তো এটা ঘটতো, উনি রাগ করতেন যখন এরকম হয়ে যেত। পরে এখন লোকেরা পরে আসতো স্বাভাবিক অবস্থায় আসতো, আইসা পরে বলতো হযরতজি আপনি ওরে আন্দা বলছেন, ও তো আর চোখে দেখে না। কে বলছে আন্দা? কে বলছে চোখে দেখে না? ও তো চোখে দেখে, এই তুই দেখিস না, ও আবার চোখে দেখে আরম্ভ করছে। আরেকটা ধরে নিয়ে আসছে, হযরতজি ওরে বোবা বলছেন, আমার কথা বলতে পারে না। কে বলছে? ও তো কথা বলতে পারে, তুমি কথা বলতে পারো না, কথা বলা আরম্ভ করে দিত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরতজি ওরে আপনি বোকা দিছিলেন যে এই বয়রা কোথাকার, ও তো আর কানে শুনে না, কে বলছে কানে শুনে না, তুমি আমার কথা শোনো, হযরত শুনতেছি আমি। এইরকম এটা কি জিনিস দেখেন, যে হাদিস শরীফ পড়লাম আমি এর মধ্যেই আল্লাহ পাক সেটা বলছেন। হ্যাঁ, হাদিস কোরআন বুঝা পড়তে হয়, মুহাক্কিক আলেমে দিনের নিকট পড়তে হয়, রাস্তাঘাট থেকে একটা বইয়ের অনুবাদ পড়ে পড়ে মনে করো আমরা হাসি হাদিস বিশারদ হয়ে গেছি। আর এই হানাফি মজাব, শাফি মজাব, মালিকি মজাব, হাম্বলি মজাব, মজাব যারা অনুসরণ করে সব সব অশুদ্ধ লোক, সব অশুদ্ধ লোক, এবং বিশুদ্ধ শুদ্ধ যারা মজাব মানে না তারা। আমার প্রিয় বন্ধুরা এমন কথা বলা ঠিক না, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মজাব হাদিস পড়লে সে মজাবের বিরুদ্ধে যাওয়া লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ, সে ওলামাদের মতে সারা দুনিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যা ছিল সবটার তিনি হাফেজ, তার উপাধি ছিল হাফেজ দুনিয়া, তো তিনি কেন মজাবওয়ালা? তিনি যিনি হাদিস সবগুলো মুখস্থ জানেন তিনি কেন মজাবওয়ালা? তার অনুসারীরা সব কেন মজাবওয়ালা? ইমাম আহমদ ইবনে হাম্বলের পূর্বে আসছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি রহমতুল্লাহরও পূর্বের মানুষ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ ইমাম শাফি রহমতুল্লাহর উস্তাদ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তিনি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর উস্তাদ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ রহমতুল্লাহের উস্তাদ, এবং কোন নির্ভরযোগ্য বর্ণনায় পাওয়া যায় হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত হাদিসের কোন কোন সনদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে অর্জন করেছেন। এত বড় মানুষ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যে তখনকার দুনিয়াতে সকলের নজরে ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উপর বেশিরভাগ, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তো মজাবওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিও মজাবওয়ালা, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ, এত বড় ইমাম, তিনিও তো মজাবওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল মুজাহাবওয়ালা, ইমাম শাফিয়াত উদ্দিন হাদিস বিচারক তিনি মুজাহাবওয়ালা, ইমাম মালিক রহমুল্লাহ এত বড় হাদিস বিচারক তিনি মুজাহাবওয়ালা। হাদিস বুঝলে মুজাহাবের বিরুদ্ধে যাওয়া লাগবে, তাহলে ইনারা মুজাহাবওয়ালা কেন? হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ কিন্তু হাদিস বুঝতেন না, তো তিনি তো মুজাহাবওয়ালা। আচ্ছা, ওনার কথা না হয় নাই ধরলাম। তো বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাত ইবনে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যে কটা, তার মধ্যে একটা ফাতুল বারী, এবং এই ফাতুল বারীর নামই এখন পর্যন্ত সকল ওলামার মুহাদ্দিসিনের নজরে সবচেয়ে ফাতুল বারীর মর্যাদা বেশি বুখারীর ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে। এই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীর যিনি লেখক হাফেজ ইবনে হাজার আসকালানি, তিনি তো মুজাহাবওয়ালা, তিনি সাফি মুজাহাবের অনুসারী। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই বুখারী শরীফের বিখ্যাত আরেক ব্যাখ্যাকার উমদাতুল কারী কিতাবের যিনি লেখক ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মুজাহাবওয়ালা। হ্যাঁ, আর এই বুখারী শরীফের বিখ্যাত এক ব্যাখ্যা গ্রন্থের লেখক, তার নামও ফাতুল বারী, ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি, তিনি তো হাম্বলি মুজাহাবওয়ালা। বুখারী শরীফ যারা ভালোভাবে বুঝছেন তারা সব মুজাহাবওয়ালা। কি কথা বুঝেন নাই? বুখারী শরীফের এরকম বিশ্ববিখ্যাত আরেক ব্যাখ্যাটা হযরত হুজ্জতুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি ফয়জুল বারীর মতো কিতাব লিখে গেছেন, তিনিও তো মুজাহাবওয়ালা, তো সবই তো মুজাহাবওয়ালা। আর ভারতের সবচেয়ে বড় আলেম, সমগ্র ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, লক্ষ লক্ষ আলেমকে এক পাল্লা রাখলে ইমাম শাহউলুল্লাহ দেহলভীকে এক পাল্লা রাখলে ইমাম শাহউলুল্লাহ দেহলভীর পাল্লা ভারী হবে, এত বড় আলেম ছিলেন ইমাম শাহউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি তো মুজাহাবওয়ালা, তিনি হানাফি মুজাহাবের অনুসারী, এবং তিনি বলতেন আনা হুররুন মিনাল হানাফিয়্যাতি ওয়াস শাফিয়্যাতি ইলমান ওয়াল হানাফি আমালান ওয়াল নকশবন্দি তরিকাতান। ইমাম শাহউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ পাক কোরআন হাদিসের এই পরিমাণ ইলমের সাগর আমাকে নিজ হাতে দান করছেন, আমি কোনো মজহাব না মানলে সমস্যা নাই, কিন্তু তারপরও আমার বাস্তব জীবনে আমি হানাফি মজহাবের অনুসরণ করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এমন মজহাব মানলে যদি সে মুশরিক হয় কাফের হয়, অথবা হানাফি মজহাব মানলে যদি কাফের মুশরিক হয়, ইমাম শাহউলুল্লাহ দেহলভী কাফের ছিলেন মুশরিক ছিলেন, তার ছেলে ইমাম শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী, তারপরে ভারতের সবচেয়ে বড় আলেম, তিনি তো হানাফি মুজাহাবের অনুসারী, তিনি কি কাফের ছিলেন মুর্শিদ ছিলেন? ভারতের সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সরিন্দি রহমতুল্লাহ আলী, তিনি তো হানাফি মুজাহাবের অনুসারী ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং মুজাদ্দিদ আল-ফিসানি বলতেন স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন তুমি হানাফি মুজাহাবের উপর কায়েম থাকবা। তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্টলি মুজাদ্দিদ আল-ফিসানিকে মুশরিক হওয়ার পরামর্শ দিলেন, শিরক করার পরামর্শ দিলেন? বলেন প্রিয় বন্ধুরা, ইমাম শাহউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেন ভারত উপমহাদেশের মুসলমানদের দ্বীনের হেফাজত এটা নির্ভর করে হানাফি মজহাবের অনুসরণের উপর। শাহউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এই কথা বলছেন, শাহউলুল্লাহ দেহলভী ভারত উপমহাদেশের মুসলমানদেরকে শেরেকের ভিতরে লিপ্ত করে গেলেন, তাদের জন্য শেরেকের রাস্তা উন্মুক্ত করে গেলেন। কি হলো আজকে আমাদের মুসলমান ভাই? শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা আপনারা? হ্যাঁ, এবং যে হাদিস শরীফ আমি বলতেছিলাম একটু আগে, মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, এরপরে ওমা তাকাররাবা আবদি ইলাইয়া বিশাইইন, ওমা তাকাররাবা আবদি ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাসতু আলাইহি, ওয়ালা ইয়াযালু আল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহাববতুহু فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها. শুনতেছেন মজাদার হাদিস মিয়া, আল্লাহ পাক নিজে বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক নিজে বলেন হাদিসে কুদসি। কথা দুই রকম, একটা আল্লাহর কথা কোরআন শরীফ আছে, এটা হলো কোরআনের আয়াত, কথা বুঝেন নাই, আর আল্লাহর কথা ডাইরেক্ট নেলসনে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উল্লেখ করছেন আল্লাহর উক্তি হিসাবে, এটা হাদিসে কুদসি। দুটোটাই আল্লাহর কথা, একটা কোরআনে আছে একটা হাদিসের মধ্যে আছে, আর যেই কথা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিজে ডাইরেক্ট বলেন, ডাইরেক্ট নেলসনে নিজে বলেন, সেটা রসুল্লাহর হাদিস। কি কথা বুঝেন নাই? রসুল্লাহর কথা, রসুল্লাহর নিজের বয়ান বিবৃতি ডাইরেক্টলি, এটা হলো আল্লাহর রসুলের হাদিস। আর যখন আল্লাহর কথাটা আল্লাহর রেফারেন্সে রসুল বর্ণনা করেন, সেটা হলো হাদিসে কুদসি। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, ইংরেজির ওই ধারা দিয়া বুঝাইতে সুবিধা হয়েছে, ইংরেজির ফর্মুলা দিয়া। যাই হোক, তো আল্লাহ পাক বলেন যে দেখেন বড় মজার কথা, বড় বেশি দামি কথা। আহা, কি বলবো আপনাদেরকে। আল্লাহ পাক বলেন যে আমার বন্দা যত আমলি করুক, আমার বন্দা যত আমলি করুক, ওর উপর যে আমি ফরজ যা যা করছি, এই ফরজের দ্বারা সে আমার এত মাহবুব হয়, এত প্রিয় পাত্র হয়, এত বেশি নৈকট্য অর্জন করে, যেটা কোনো আমলের দ্বারা সম্ভব না। ফরজের দ্বারা যেরকম আমার বন্ধু আমার মাহবুব হয়, আমার প্রিয় পাত্র হয়, আমার মহব্বতকে আকর্ষণ করে, কোন কিছুর দ্বারা সেটা করতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে আল্লাহ পাক বলেন যে নফল আমলে কি হবে তাহলে? নফল আমলে মহব্বত হবে না? আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজালুল আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল, বান্দা নফল আমলের দ্বারা আমাকে কাছে পাওয়ার চেষ্টা করতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বিন নওয়াফিল, বিভিন্ন নফল, এই নফল, ওই নফল, সেই নফল, বিভিন্ন নফলের দ্বারা আমাকে কাছে পাওয়ার, আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে, করতে থাকে, করতে থাকে। হাত্তা আহবাবতুহু, যখন এমনটা করে যে নফল পড়ে, নফল পড়ে, নফল পড়ে, নফল আমল করে, নফল দান করে, নফল সৎকার করে, নফল কথা বলে, বিভিন্নভাবে নফল আমল করে, পরে এই নফল আমলের বরকতেও শেষে আমার মহব্বতই পাওয়া যায়। হাত্তা আহবাবতুহু, মহব্বতের নফল আমলের জেরে এক সময় পরে ওর সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক হয়ে যায়। কি কথাটা বুঝেন নাই? আগে বললেন যে ফরজ আমল করলেই বন্দা আমার ভীষণ প্রিয় পাত্র হয়ে যায়, আমার ভীষণ মহব্বতের পাত্র হয়ে যায়, আর নফল আমল করতে থাকে, করতে থাকে, পরে গিয়ে এক সময় আমার মহব্বত পাইয়াই যায়। কি কথা বুঝছেন আপনারা? আমি এটাকে বারংবার বলতেছি, কারণ আছে। সেটা হলো ইমাম শাহরুল হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, তার বিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারীতে এই হাদিসের ব্যাখ্যাতে লিখছেন যে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মহব্বত আল্লাহর অর্জন হয় ফরজের দ্বারাও, নফলের দ্বারাও, কিন্তু ফরজ আমলের দ্বারা সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি বন্দা আল্লাহর মহব্বত পেয়ে যায়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। আর নফলের দ্বারা সঙ্গে সঙ্গে হয় না, ধীরে 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 এক পর্যায়ে গিয়ে আল্লাহর মহব্বতের নজর তার উপর পড়ে যায়। অত দেখি পড়েই থাকে, এসাকে দেখি, আওয়ামিনে দেখি, তাহাজুদে দেখি, হ্যাঁ, বিভিন্ন আমলের মধ্যে ওরা দেখি, প্রায় প্রায় দেখি নানান আমল করতে থাকে, তো দেখতে আমারে তালাশ করতেছে, আমারে খুঁজতেছে, এরপরে হঠাৎ আল্লাহ পাকের মহব্বত পয়দা হয়ে যায়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসে পাকের ভাষা এবং হাদিসে পাকের বাগধারা এবং সে বাচন ভঙ্গি থেকে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মহব্বতে ফরজের দ্বারা বান্দা ডাইরেক্ট আল্লাহর মহব্বতের পাত্র হয়ে যায়, নফলের দ্বারা ধীরে ধীরে কখনো সেটা অর্জন হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্যই দারুল দেওবন্দির বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত বুজুর্গ একটানা দারুল দেওবন্দির 60 বছরের মোতামিম হাকিমুল উম্মত মাওলানা আসাফ আলী তারকুল্লাহর খলিফা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম রহমত নানুদ্দিন রহমুল্লাহর নাতি হযরত আল্লামা কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, আমার ভাই মুসলমান, এই শেষ জমানাতে তোমরা যদি অন্তত ফরজ আর ওয়াজিবটুকু আমল করো আর সুন্নতে মুয়াক্কাদাটুকু আদায় করো, তাহলে তোমরা এক একজন এই জমানার বাইজিদ মুস্তামি, এক একজন তোমরা এই জমানার জুনাইদে বাগদাদি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাজারো নফলের মধ্যে, হাজারো নফলের মধ্যে যার নূর, যত নূর আছে ফরজের এক্সেস তার মধ্যে তার চেয়ে বেশি নূর আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ফরজ আমলগুলো ঠিক মতো করার চেষ্টা করি। বড় মূল্যবান হাদিস শরীফ, বড় দাম। এরপরে আল্লাহ পাক বলেন যে বন্দা নফল পড়তে পড়তে ফরজ তো করি, ফরজগুলি তো করে, এরপর নফলও ধরে, এই সব করতে করতে আমার আমার মহব্বতের দৃষ্টি আকর্ষণ করে। যখন এমনটা ঘটে ফাকুন্তু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, হ্যাঁ, এক বুজুর্গ তো হাদিসের তর্জমা করতে সাহস পান নাই, উনি বলছেন যে সুবহানাল্লাহ, এটাই যদি হাদিসের ভাষা হয় তাহলে আমি আর কি বলবো। এই কথা কিন্তু ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বুজুর্গের উপর নারাজ হয়েছেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা, আল্লাহ পাকের কথা সই হাদিসে বর্ণিত, সেখানে আপনি টেনশন করার কি আছে? আল্লাহ পাক বলছেন যেটা বলছেন এটাই ফাইনাল, মানতেই হবে। এরপর তিনি ব্যাখ্যা দিচ্ছেন হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ অনেকেই ব্যাখ্যা দিচ্ছেন, তিনিও এক ব্যাখ্যা দিচ্ছেন যেটা দারুণ চমৎকার, অত্যন্ত বেশি হৃদয়গ্রাহী, অত্যন্ত সুন্দর এবং ব্যাপকার্থবোধক, অনেক ব্যাপক সেই ব্যাখ্যা। আল্লাহ পাক কি বলেন হাদিসে কুদসিতে, বান্দা যখন আমার ভীষণ মহব্বতের পাত্র হয়ে যায়, আমি তার কান হয়ে যায় আমার আমার দ্বারা সে শুনে, আমি তার চক্ষু হয়ে যায় আমার দ্বারা সে দেখে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার আমি তার হাত হয়ে যায় আমার দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যায় আমার সাহায্যে সে চলে, আমার সাহায্যে সে চলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি তার চক্ষু হয়ে যায় আমার সাহায্যে সে দেখে, আমি তার কান হয়ে যায় আমার সাহায্যে সে শুনে, আমি তার হাত হয়ে যায় আমার সাহায্যে সে ধরে, এবং আমি তার পা হয়ে যায় তো আমার সাহায্যে সে চলে। এমন আশ্চর্য ভাষা হাদিস শরীফের যে বলতেও ডর লাগে, কিন্তু রসুল্লাহ সাল্লাম বলছেন যে রব্বুল আলমিন এরকম বলছেন, তো আমরা সেটা উদ্ধৃত করব না? কিন্তু শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো এখানে তো হাদিসে আল্লাপাক নিজেই বললেন বন্দার আমার জবান বন্দার জবানের সঙ্গে মিলে যায়, বন্দার জবানই আমার জবান হয়ে যায়, কথা তোই বন্দার জবান আমার জবান হয়ে যায়, বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, বন্দার দেহ বন্দার অঙ্গ প্রত্যঙ্গ আমার হয়ে যায়, এটা হলো মূল কথা। তার মানে আমার সঙ্গে ঘনিষ্ঠ এক সম্পর্ক হয়ে যায়। তো এই বুজুর্গ যখন বললেন যে এই তুই আন্দা কোথাকার, তো ওই মুখ যখন জবান যখন ব্যবহার করছেন ওই জবানে আল্লাহ পাকের খাস নূর ও কুদরত এবং শক্তি সামিল আছে। সেটার কারণে যে বন্দা যদি অন্ধ হয়েই যায়, ওই বন্দা যদি বয়রা হয়েই যায়, আশ্চর্যের কি আছে? শুনতেছেন বন্ধুরা, ওই ওই যে লোকটারে বললেন যে আন্দা কোথাকার, বয়রা কোথাকার, বা আরেকটারে বললেন কানা কোথাকার, ল্যাংড়া কোথাকার, তো হয়েই যেত তা। এটা তো আল্লাহ পাক নিজে হাদিসে কুচ্ছিতে বলছেন, আমার বন্দা যেরকমটা বলে আমি সেরকমটাই করে দিই, তো সেটা তো হয়েই গেল, হাদিসে কুচ্ছির দ্বারা এটা প্রমাণিত। আর তুমি মনে করো এটা সেরেক হয়ে গেছে, হাদিস খুব বুঝতেছো মিয়া, না বুঝে মনে করো যে পুরা ইসলাম বুঝে ফেলছ, আল্লাহ পাক বুঝ দান করে। হ্যাঁ, এখানে যে হাদিস শরীফ বললাম, আপনারা তো সদস্যা হুজুরের জুমা মসজিদের মানুষ, কাজে আপনাদেরকে বললে কি আপনারা খুশি হবেন, দোয়াও করবেন। হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম শাহ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তিনি বলেন যে যে বুজুর্গান দিন সুফিয়া একরাম বুজুর্গান দিন বলেন যে এক বিষয় যে ফানা ফিল্লাহ, ফানা ফিল্লাহ, বান্দা একদম ফানা ফিল্লাহ হয়ে যায়, এইটা হলো ফানা ফিল্লার মাকাম। আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন যে ও আর ও থাকে না, ও একদম আমার রেজা খুশি আমার ইচ্ছা আমার পছন্দ আমার মর্জিতে বিলীন হয়ে যায়, এটাকেই বলে ফানা ফিল্লাহ হওয়া। এর মানে হলো বান্দা নিজের ইচ্ছা মতো চলে না, নিজের মর্জি মতো চলে না, সহজ ভাষায় জুন কি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায়, যা দিন তুঝে ছোড়া কে জিদার বো হে উদার হাম, হে মন তোর কথা শুনি না, হে নফস তোর কথা শুনি না, যা মাওলার খুশি সেটা আমারও খুশি, আমি এর বাইরে যেতে পারবো না। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন তিন জিনিস যে বন্দার মধ্যে পয়দা হয়, তিন আমল যে বন্দার মধ্যে পয়দা হয়ে যায়, হ্যাঁ না, পুরো ইসলামের প্রতিটি আমলের মজা সে পাওয়া যায়, যে কত মজাদার এক একটা আমল, কত মজাদার এক একটা সিজদা, কত মজাদার এক একটা রোজা, কত মজাদার এক একবারের তওয়াফ। হজে গেছেন? গেছিলেন না? তাহলে তো বুঝবেন মজা। হ্যাঁ, সে সারা দুনিয়া সাত আসমান জমিন ভরা, পোলাও কুরমা বেশি মজা, সারা সাত আসমান জমিন ভরা স্বর্ণ চাঁদির বেশি মজা, নাকি একটা তওয়াফের বেশি মজা? এক তওয়াফের এক এক কদমের মূল্য তার চেয়ে বেশি, এক তওয়াফের এক এক কদমের মজা তার চেয়ে বেশি। হ্যাঁ, সে বাদশাহের মজা বেশি না সাফা মারবার সাইর মজা বেশি? বড় হাজি সাহেবরা বলেন না কেন ভোটার মজা বেশি? হ্যাঁ, যে সারা জাহানের বাদশাহ হওয়ার মজা বেশি না কাবা শরীফের দিকে এক এক নজর করার মজা বেশি? শুনতেছেন প্রিয় বন্ধুরা, একেই বলে যে এসা দিল পয়দা হওয়া, এসা ইমান পয়দা হওয়া, যে ইসলামের প্রতিটি আমল সারা জাহানের সবকিছুর চেয়ে বেশি দামি মনে হয়, সবচেয়ে বেশি মধুময় মনে হয়, সবচেয়ে বেশি মজাদার মনে হয়। ভারতে এক বুজুর্গ ছিলেন তাওয়াক্কল শাহ রহমতুল্লাহ আলী, তিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীকে বলছিলেন যে হযরত জি, আমি যখন আল্লাহ বলি আমার মুখটা মিঠা লাগে, আল্লাহর কসম হযরত জি আমার মুখটা একদম মিঠা লাগে। যারা তাওয়াফ করে তারা বুঝে তাওয়াফ কত মধুময়, সাত সাগরের মধুর চেয়েও এক একটা তওয়াফ অনেক বেশি মধুময়। হ্যাঁ, সাত সাগরের স্বর্ণরূপা হীরা কাঞ্চনের চেয়ে আল্লাহর ঘরের দিকে এক এক নজরের মর্তবা অনেক বেশি, এর মজা অনেক বেশি, অনেক বেশি। কই মজা মজা নেহি, কই খুশি খুশি নেহি, দের বগার জিন্দগি মৌত হ্যা জিন্দগি নেহি। এক বুজুর্গ বলেন যে হে আল্লাহ, যে কোনো কিছুতে মজা নেই, বিরিয়ানিতে না, পোলাওতে না, বাদশাহিতে না, ফ্যাক্টরিতে না, কোনো কিছুতে মজা নেই যতক্ষণ না আপনি খুশি হন। আপনার খুশির মজা আমার রুহে না আসলে কোনো কিছুই মজাদার নেই, সব বেকার, সব বরবাদ। হ্যাঁ, হযরত থানবীর খলিফা খাজা আরজুল হাসান মরজুম রহমতুল্লাহের ভাষায় কি বলবে, এই শের আমি এত পড়ি, তারপরও বুজুর্গানের দোয়ার বরকতে এত মজা লাগে, মন চায় যে হার জায়গাতে শুনাই এবং শোনানোর তৌফিক হয়। হযরত খাজা আরজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলী বলেন যে হে প্রিয় মাওলা, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেরি, হে আল্লাহ আপনি যদি আমার হয়ে যান তাহলে তো সব আমার, এই আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, এই জান্নাতুল ফেরদৌস আমার, সব আমার, আগার একটু নেহি মেরা তো কইসাই নেহি মেরি, হে আল্লাহ আপনি আমার নাই, আপনি আমার না তো আমার কিচ্ছু নাই, আমার সব বরবাদ, সব সরকার আল্লাহকে যে পায়ে গেছে, সব দৌলত তার অর্জন হয়ে গেছে। এই সদস্যা হুজুর হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমার ভাই মুসলমান সারা রাত দুনিয়া পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, ওরে কপাল পোড়া তুমি কিছুই পাও নাই, আর যদি এরকম হলো সারা দুনিয়ার কিচ্ছু পাও নাই আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি সবকিছুই পেয়ে গেছো, সবকিছুই পেয়ে গেছো। কেসা আজিমুশান হাদিস ফকুদ্দুসামাহুল্লাজি ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাজি ইউবসিরু বিহি, আল্লাহ পাক নিজে বলেন যে আমি ওর কান হয়ে যাই, ওর শ্রবণ শক্তিতে আমি, ওর ওর দৃষ্টি শক্তিতে আমি, ওর জবানের কথার মধ্যে আমি, ওর অন্তরের কল্পনার মধ্যে আমি, ওর হাতের মধ্যে আমি, ওর চলার শক্তির মধ্যে আমি, ও চলার শক্তির ভিতরও আমি, মানে আল্লাহ পাকের নূরই নূর হয়ে যায় বান্দা, জিদার দেখতা হুঁ উদার তু হি তু হ্যায়। হ্যাঁ, এক বুজুর্গের ভাষায় খাজা আজুর হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহির ভাষায় যে হে প্রিয় মাওলা, দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু, আর মেরে তন মে বজায় আব ও গিল, দর্দ দিল হো, দর্দ দিল হো, দর্দ দিল, গায়র সে বিলকুল হি উঠ যায় নজর, তু হি তু আয় নজর দেখো জিদার, হে আল্লাহ আমার দিলটা যেন খালি আপনার ইয়াদ, আপনার স্মরণ, আপনার জিকিরে পরিণত হয়, এই অন্তরে আপনার স্মরণ, আপনার জিকির, আপনার মহব্বত ছাড়া আর কিছু না থাকে, এই মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ যেন আপনাকে ভালোবাসতে শিখে, মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ আপনাকে ভালোবাসে, চোখও আপনাকে ভালোবাসে, চোখ চোখ আপনার ভালোবাসায় বিভোর থাকে, জবান আপনার ভালোবাসায় বিভোর থাকে, কান আপনার মহব্বতে ভালোবাসায় বিভোর থাকে, হ্যাঁ না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার মহব্বতে আপনার ভালোবাসার মধ্যে একদম ডুবে থাকে, আমাকে এইরকম বানাইয়া দেন, দেহটাকে এরকম বানাইয়া দেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এরকম বানাইয়া দেন। হ্যাঁ, আর মেরে তন মে বজায় আব ও গিল, দর্দ দিল হো, দর্দ দিল হো, দর্দ দিল, গায়র সে বিলকুলি উঠ যায় নজর, তু হি তু আয় নজর দেখো জিদার, হে আল্লাহ সব গায়রুল্লাহ থেকে আপনি ভিন্ন, আর সব কিছু থেকে নজর একদম সরে যায়, যেদিকে তাকায় যেন আপনার নূরই নূর দেখার তৌফিক নসিব হয়। হ্যাঁ না, দিলকে এরকম বানানো চাই, নজরকে এরকম বানানো চাই, আমরা এই দুনিয়ার যে কোনো বস্তু দেখলে, গাছ দেখলে, লতা দেখলে, পাতা দেখলে, ফল দেখলে, ফুল দেখলে, আল্লাহ পাকের নূরই নূর যেন নজরে পড়ে, নূরই নূর দেখতে পাই, পাহাড় দেখলে, পর্বত দেখলে আল্লাহ পাকের নূরই নূর দেখতে পাই, দরিয়া দেখলে, দরিয়ার ঢেউ দেখলে, পানি দেখলে, পানির এক এক ফোঁটা দেখলে আল্লাহ পাকের নূরই নূর দেখার তৌফিক হয়। হ্যাঁ, মাটি দেখি, বালু দেখি, হ্যাঁ না, সব আল্লাহ পাকের নূরই নূর দেখতে পাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ওরা দেখে না এই উটগুলোকে আমি কেমন করে বানাইছি, ওরা দেখে না এই পাহাড়কে কত উঁচু আমি বানাইছি, ওরা দেখে না এই জমিনকে কিভাবে আমি বিছাইয়া দিছি, এগুলো আল্লাহ পাক কোরআন শরীফ বলেন, আফালা ইয়ানজুরুন ইলা ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলা সামাই কাইফা রুফিয়াত, এত বড় উঁচু আসমানটা আমি বানায় রাখছি, এগুলো কত উঁচু কেমনে বানাইছি, কি ব্যাপার, এগুলো খেয়াল করে না? তো আল্লাহ পাক নিজে বলছেন এই পৃথিবীর সৃষ্টি কুলের মধ্যে নজর করে, চিন্তা করে করে, দেখে দেখে আল্লাহ পাক নূরের সন্ধান করতে, আল্লাহ পাকের অস্তিত্বের সন্ধান করতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসে কুলছে যেটা পড়লাম যে আল্লাহ পাক বলেন যে আমি ওর চোখে, আমি ওর চোখে, আমি ওর কানে, ওর আমি ওর জবানে, আমি ওর অন্তরে, আমি ওর সর্ব সবকিছুতে। এই যে এই হাদিসে বুঝছে তো আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের অর্থ আমি যেটা বুঝি সেটা হলো বান্দা আল্লাহ পাকের তাজাল্লি তাজাল্লিতে নূরি নূরের মধ্যে ডুবে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের শুকর তাসাউফ, লোকেরা বলে তাসাউফ কোরআন হাদিসে না, এটা কোরআন এই হাদিসের মধ্যে কি, এটা এটা তাসাউফ না, তাসাউফ যে মানে না সে পাগল অন্ধ মানুষ, কোরআন হাদিস না বুঝার কারণে তাসাউফকে অস্বীকার করে। তাসাউফ তো আকাবের দিন থেকে চলে আসতেছে, আজকের কথা এগুলো। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল, কি বলতেছিলাম শুরুতে আর পরে কোথায় চলে আসছি ভাই আল্লাহ পাক দান। শুরুতে তো সহজভাবে শুরু করছিলাম, কি আয়াত করছিলাম ভাই, এত সহজভাবে বলা শুরু করছিলাম, কিন্তু সদস্যাবুজুরের জুমা মসজিদে আমি সহজভাবে বলে যাব এটা আল্লাহ পাক পছন্দ করেন নাই, যে খালি সোজা সোজা কথা। এখানে এই লোকেরা আগে থেকে আরো অনেক আগে আছে, তা আল্লাহ পাক সেভাবে কিছু বলার জন্য মেহরবানি করতে থাকছেন। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন যে যিনি ইনসানকে সৃষ্টি করছে আমার বন্দিগির জন্য। আমার ভাইরা, পুরা জিন্দেগি আল্লাহ পাকের বন্দিগির মধ্যে আল্লাহ আমাদেরকে কাটানোর জন্য তৌফিক দান করেন। আমার মুর্শিদ কুতবে আলম আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে জিন্দগি প্রবাহার হতি হ্যায়, রব সে জব হাম কিনার হতি হ্যায়। মাওলার বন্দিগি ওয়ালা জিন্দগি যখন বন্দা বানায়, জিন্দগি সুখে শান্তিতে ভরপুর হয়ে যায়, আরামই আরাম, ইতমিনান ইতমিনান, শান্তি শান্তি। রাজা বাদশারা সেজদাওয়ালাদের, জিকিরওয়ালাদের, অন্তরের নূরওয়ালাদের এই শান্তির কোন খোঁজখবরই পায় না আজ পর্যন্ত, জানেই না যে শান্তি কি জিনিস। এ আল্লাহ পাকের সেজদার কি মজা, জিকিরের মধ্যে কি মজা, আল্লাহ আল্লাহ জিকির মূল্য জিকির করলে কি মজা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে জিকিরের তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মতের খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, লব পে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। জবানে যদি আল্লাহর নামের জিকিরের জিন্দগি পয়দা হয়, আর অন্তরে আল্লাহ পাকের ধ্যান রাখার জিন্দগি পয়দা হয়, জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম ক্লিয়ার, নিঃসন্দেহে সেটা পরিষ্কার। তার দিল যার আল্লাহর ধ্যান বলা, হামেশা যেখানেই যাবে সে আল্লাহর কাজ করবে, আল্লাহর মহব্বতের পথে থাকবে, আল্লাহর বন্দিগির উপর কায়েম থাকবে, আল্লাহর সন্তুষ্টির পথের উপর কায়েম থাকবে, এর বাইরে যাওয়ার তার হিম্মত হবে না। হাম জাহাঁ যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ, কই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ। এক বুজুর্গ ভারতের, তিনি বলেন যে যেখানেই যাই আমি তো যেদিকে তাকাই আল্লাহ পাকের নূর দেখি, আল্লাহ পাকের নূরের মাহফিল দেখি, হ্যাঁ আল্লাহ পাকের নূরের মাহফিল দেখি, আল্লাহ পাকের সৌন্দর্যের মাহফিল দেখি, আসমানে আল্লাহ পাকের সৌন্দর্যের মাহফিল, জমিনে আল্লাহ পাকের সৌন্দর্যের মাহফিল, হ্যাঁ না দরিয়ার মধ্যে আল্লাহ পাকের সৌন্দর্যের মাহফিল, সব দিকে আল্লাহ পাকের রূপ সৌন্দর্যের মাহফিলই মাহফিল, জামালে মাহবুবে পাকের মাহফিল নজরে পড়ে আল্লাহ ওয়ালাদের চতুর্দিকে সর্বদিকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেক আয়াত কি পড়ছিলাম, হ্যাঁ এর আগেও কোন কোন আয়াত পড়ছিলাম তো, হ্যাঁ এক আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালু মানাওয়ালু বলছেন যে এই ইমানওয়ালারা বেশি বেশি আমার জিকির করবা। আশ্চর্য আল্লাহ পাকের শান, ইমানওয়ালাদেরকে বলছেন তোমরা তো আমাকে আমাকে বিশ্বাস করো এবং মানো, তোমাদেরকে বলি তোমাদের জবানে বেশি বেশি আমার জিকির শুনতে চাই। এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় আল্লাহ পাকের জিকির কত দামি জিনিস। আল্লাহ পাক ইমানওয়ালাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে বলছেন। এই জন্য ভাইরা চলতে ফিরতে কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আল্লাহু আকবার, কোরআন হাদিসের ডাইরেক্ট যেটা হেদায়েত সেটার ব্যাপারে নিজের মাথা না ঘামাই, মাথা না ঘামাই, ওই মাথার উপর আজাব নাজিল হবে যেই মাথা কোরআন হাদিসের বাইরে কথা বলবে, ইসলামের ব্যাখ্যা দিবে। লোকেরা আল্লাহ পাকের জিকিরের কোনো পরোয়া করে না, কোরআনে আল্লাহ পাক বলেন আমার জিকির করো, হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলাইসাম হাদিস শরীফে বারবার তাকিদ করেন আমার জিকির করো, আল্লাহ পাকের জিকির বড় দামি। যুদ্ধের ময়দানে যখন নাকি মুসলমানরা কাফেরদেরকে তলোয়ার দিয়ে কাটতেছে অথবা কাফের তলোয়ারে মুসলমান শহীদ দিতেছে, রসুল্লাহ সাল্লাহ আলাইসাম বলেন সেই রকম যুদ্ধের চেয়ে আল্লাহ পাকের জিকিরের মর্তবা বড়। আর সেই জিকির নিয়ে খেল তামাশা করে এখন মুসলমানরা, জিকির ওয়ালাদেরকে দেখলে তিরস্কার করে, ইনারা জিকির নিয়ে ব্যস্ত, আমরা ইসলাম নিয়ে ব্যস্ত। আরে কি কথা, আল্লাহর কোরআনে যে জিকিরের কথা আল্লাহ পাক বারবার বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরের কথা বারবার বলতেছেন এবং শিক্ষা দিতেছেন, তালিম করতেছেন, সেই জিকির নিয়ে তিরস্কার, যে আল্লাহ রসুলের একটা আদনা সুন্নত নিয়ে কেউ তিরস্কার করলে সে কাফের হয়ে যায়। তুমি যদি জিকিরওয়ালাদের জিকির নিয়ে তিরস্কার করো তো তুমি মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে, এটার কি হুশ আছে? ইসলামের খেদমত করে কি শেষ পর্যন্ত কাফের হওয়ার পরিণতি আমাদের হবে তো আমরা কামনা করি? আমার প্রিয় বন্ধুরা, এই জন্য দিন শিখি, দিনের পথে চলি, কিন্তু উলামায় দিনকে শ্রদ্ধা করি, উলামায় দিন কি বলেন কোরআন হাদিসের ব্যাখ্যা সেটা জানি, সেটার উপরে আমল রাখি, এর বাইরে না যাই। যারা আলেম না তাদের কথাকে মূল না বানায়, আসল না বানায়, উলামায় দিনের কথাকে, উলামায় দিনের কোরআন হাদিসের ব্যাখ্যাকে মূল বানায়, তাহলে হকের উপর হেদায়তের উপর থাকার তৌফিক নসিব হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আলেম দিন তার জন্য দোয়া করতে থাকে আসমান জমিনের সমস্ত মাখলুকাত, এমনকি দরিয়ার মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে আলেমের জন্য, গর্তের পিঁপড়ারা পর্যন্ত দোয়া করতে থাকে আলেম দ্বীনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এত মর্তবা বলা মনে করেন, আমরা মুসলমানরা তাদেরকে ছোট নজরে দেখলে এটা কি জান্নাতের রাস্তা হবে না আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে জাহান্নামের পথ খুলবে? হ্যাঁ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি চাও তোমাদের নামাজ যাতে কবুল হয়েই যায় তাহলে তোমরা আলেমে দ্বীনের পিছনে নামাজ আদায় করো, আলেম কি ইমাম বানায় তার পিছনে নামাজ আদায় করো। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলেমে দ্বীনের মর্তবা তুলে ধরলেন। এই জন্য সারা দুনিয়াতে মুসলমান হকের উপরে, হেদায়তের উপরে, নূরের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে, সঠিক পথে থাকবে তখন যখন হক্কানি উলামাদের নিকট থেকে কোরআন হাদিসের যে ব্যাখ্যা শুনবেন সেটার উপর আমল করবেন। আর যখন মুসলমানদের অবস্থান হবে ওলামায় দ্বীনের সঙ্গে সাংঘর্ষিক, ওলামায় দ্বীনের বিপরীত পথ, তো বোঝা যাবে এটা সুস্পষ্ট গুমরাহির পথ। মুস্তানাদ রাস্তে বহি মানে গায়ে, জিনসে হো কে তেরে দিওয়ানে গায়ে, লোটায় জিতনে ফরজানে গায়ে, দাব মঞ্জিল সিরফ দিওয়ানে গায়ে। করাচির এক বুজুর্গ বলছেন, নির্ভরযোগ্য রাস্তা জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটাই, সেটা আউলিয়া কেরামের রাস্তা। হ্যাঁ, আল্লাহর কোরআন আসছে ওলি বানানোর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করতেন ওলি বানানোর জন্য, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন কোরআন দিলাম মুত্তাকি হওয়ার জন্য। হ্যাঁ, ইনহাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন হেদায়ত করে একদম সোজা রাস্তার, যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলেন যে তোমরা আমার ওলি হও, নো টেনশন থাকো, কোনো টেনশন নাই, কোনো ভয় করার কোনো কিছু নাই, আমার ওলি হলেই সব ক্লিয়ার, সব পরিষ্কার, সব সাফ, নিরাপদ জিন্দগি এখানেও সেখানেও তোমাদের নসিব হবে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে, কোন বই পুস্তকে না, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন আমার আউলিয়া যারা, হ্যাঁ, তাদের জন্য ভয়ের কিছু নাই, আতঙ্কের কিছু নাই, টেনশনের কিছু নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমানওয়ালা, তাকওয়ার জিন্দগিওয়ালা, তারাই হলো ওলি আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো কোরআন আসছে ওলি বানানোর জন্য, নবী আসছেন ওলি বানানোর জন্য। এখন লোকেরা এটাও বুঝতে চায় না, তো ওলি কি জিনিস, ওলি কি জিনিস, ওলি কোরআনে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক নির্দেশ করছেন ওলি হওয়ার জন্য। হ্যাঁ, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি বানানোর জন্য আসছেন, ওলি মানে আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু আছে দুনিয়াতে, আল্লাহর শত্রু আছে, আমরা কোনটা হইতেছি, আল্লাহর শত্রু? রাস্তায় দুটা হয়, আল্লাহর বন্ধু না হয় আল্লাহর শত্রু। শত্রুকে বলে আদুবুল্লাহ, শত্রুকে বলে কি আদুবুল্লাহ, আর আল্লাহ আল্লাহর শত্রু আদুবুল্লাহ, আদাউল্লাহ বহু বচন, আর আল্লাহর বন্ধু ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু মানে ওলি আল্লাহ, বহু বচন আউলিয়াউল্লাহ, দুইটাই রাস্তা। আর একটা আরেক কথা, হয় আল্লাহর বন্ধু হও না হলে শয়তানের বন্ধু হও, আউলিয়াউল্লাহ আউলিয়াউ শয়তান, দুই গ্রুপ, আপনি কোন গ্রুপে থাকবেন? আমি কোন গ্রুপে থাকবো, আল্লাহর বন্ধুর গ্রুপে নাকি আল্লাহর শত্রুর গ্রুপে? তা আল্লাহর বন্ধুর গ্রুপে থাকলে তো ওলি আল্লাহ হলো, আল্লাহর বন্ধুর গ্রুপ তো ওলি আল্লাহর গ্রুপ। তো কোরআন আসছে ওলি আল্লাহ বানানোর জন্য, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম করতেনই ওলি আল্লাহ বানানোর জন্য, আল্লাহর ওলি আল্লাহর বন্ধু বানানোর জন্য, আল্লাহর শত্রু বানানোর জন্য না। এখন মুসলমানরা এই ব্যাপারেও নানান রকমের উল্টাপাল্টা ব্যাখ্যা দিতে থাকে, শুধু নিজের মস্তিষ্ককে খোদা বানানোর কারণে, নিজের মস্তিষ্ককে, নিজের জ্ঞান বুদ্ধিকে ইসলামের মূল বানানোর কারণে। আল্লাহর কসম, মানুষ হেদায়েতের উপর থাকবে, সহি রাস্তার উপর থাকবে যখন হক্কানি উলামাদের থেকে ইলমে দীন গ্রহণ করবে। হকানি উলামাদের থেকে দিনের ব্যাখ্যা গ্রহণ করবে। সারা দুনিয়ার উলামায়ে কেরাম, পূর্বসূরি আকাবির দিন বড় বড় উলামায়ে কেরাম যারা ছিলেন তাদের ব্যাখ্যার নিচে মাথা নত করেন, তবেই তারা হকের উপর থাকতে পারছেন, আর না হলে সব উলামারা গুমরা হয়ে যেতেন। শুনতেছেন আপনারা, আলেমরা যদি প্রত্যেকে নিজের মন গড়া ব্যাখ্যা দিতেন ওই সব আলেমের দল গুমরা হয়ে জাহান্নামে যাওয়া লাগতো। আলেমরা হকের উপর আসেন একটা কারণে, যে তারা পূর্বসূরি হকানি উলামাদের ব্যাখ্যার সামনে, কোরআন হাদিসের ব্যাখ্যার সামনে মাথা নত করেন, এই জন্য তারা হকের উপর হেদায়তের উপর কায়েম আছেন। হ্যাঁ, অনুরূপ ভাবে সমস্ত মুসলমান এই উলামায় হকানি দিনই ব্যাখ্যার নিচে মাথা নত করলে হকের উপর থাকবেন, আর না হলে সব গুমরা হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো আরেকটা আয়াত কি? হ্যাঁ, আরেকটা আয়াত পড়ছিলাম, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ভিতরটাকে যে পরিষ্কার করলো শিরক থেকে, কুফর থেকে এবং তমাম খারাপ জিনিস থেকে, অহংকার থেকে, হিংসা থেকে, দুনিয়ার মোহ থেকে, হ্যাঁ খারাপ জিনিস থেকে ভিতরটাকে, অন্তরটাকে যে পবিত্র করলো, জীবনটাকে যে পবিত্র করলো, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যে আল্লাহর নামের জিকির করলো আর নামাজ পড়লো, নিঃসন্দেশে কামিয়াব, নিঃসন্দেশে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল, নিঃসন্দেশে জান্নাত পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, কি কথা বুঝেন নাই? এই আয়াতে পাকের ব্যাখ্যা বিভিন্ন মুফাসসিরিন বিভিন্ন ভাবে করছেন, সেগুলো এই মুহূর্তে উল্লেখ করার এরাদা নেই। আফলা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, তাযাক্কার মিজদাক কি, যাকারার মিজদাক কি, ফাসাল্লার মিজদাক কি, কেউ ইদানীর নামাজের দ্বারাই সাবিত করছেন। যাকারা তাকবীরাত, তাযাক্কা সদকাতুল ফিতর। শুনতেছে প্রিয় বন্ধুরা? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, তো আল্লাহ পাকের জিকির, হ্যাঁ তাজকিয়া এবং আল্লাহ জিকরুল্লাহ এবং নামাজ বড় মূল্যবান জিনিস। যে নিজের তাজকিয়া করলো, এসদা করলো এবং আল্লাহ পাকের জিকিরওয়ালা জিন্দগি বানাইলো আর নামাজ পড়লো, সে তো ভাই একদম কামিয়াব। তুলে আল্লাহ কা নাম তেরা সব মনে কা কাম। এক বুজুর্গ বলছিলেন যে তুই ভাই আল্লাহর নাম ধর, তোর সব সব কাম হয়ে যাবে, দু জাহান তোর কামিয়াব হয়ে যাবে। হ্যাঁ, আরেক হাদিস শরীফ পড়ছিলাম, القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار, দুনিয়ার থেকে যাব তো পহলা ঠিকানা, পহলা ঘাটি কবরস্থান, কবর হলো পহলা ঘাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমারই কবর তোমার নেক আমলের বরকতে জান্নাতের বাগান হবে, আর না হলে তোমার কর্মজীবনের ফসল হিসাবে, পরিণাম হিসাবে জাহান্নামের গর্ত হবে। এখন আমরা কবরকে কি বানাইতে চাই? আমাদের মৃত্যুর পরে আমার যে কবর হবে সেটা কি জান্নাতের বাগান বানাইতে চাই না জাহান্নামের গর্ত বানাইতে চাই? যদি জান্নাতের বাগান বানাইতে চাই তাহলে আমাদের ঈমান জরুরি, ইখলাস জরুরি, গুনাহমুক্ত জিন্দগি জরুরি, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা আমলগুলো করা জরুরি এবং হালাল খাওয়া জরুরি, কারো উপর জুলুম না করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হালাল খায়, আল্লাহ রাসূলের কথার উপরে চলে এবং কারো উপর জুলুম করে না, নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। আর ওই হাদিস শরীফে বলতেছিলাম যে তিনটা গুণ যে মুসলমানের মধ্যে থাকবে, ইসলামী পুরো ইসলামী জিন্দগির প্রতিটি আমলের মধুর মতো, মধুর চেয়ে বেশি মজা সে পাওয়া যাবে। একটা হলো মান কান আল্লাহ রাসূল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ রাসূলের মহব্বত দুনিয়ার সবকিছুর চেয়ে তার অন্তরে বেশি। কি কথা বুঝেন নাই? আল্লাহ রাসূলের মহব্বত প্রত্যেক মুসলমানের মধ্যে বা অনেক মুসলমানের মধ্যেই এই জিনিসটা আছে। এখানে মাশাআল্লাহ এখন সকলে দিনের কথা শুনতেছে, আল্লাহ রাসূলের কথা শুনতেছে। এই মুহূর্তে যদি একজন ওখানে গান, এই কোরআন থেকে গান আরম্ভ করে, কেউ কি সহ্য করবে? এটা বোঝা গেল বিপরীত জিনিসটা সামনে আসে, তখন দুইটার মধ্যে সংঘর্ষ হয়, তো মন কোন দিকে ছুটে এটা বোঝা যায়। দেখা যাবে যে না, আল্লাহ রাসূলের কথাই তখন ভালো লাগে। এইখানে আমরা সবাই বসা আছি, এখন আল্লাহ রাসূলের কথা হইতেছে, একজনে বললো যে আমি 2 মিনিট সময় চাই। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন? উনি ওইটা বললেন যে আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, এত সালে জন্মগ্রহণ করছেন, এত সালে তিনি মৃত্যুবরণ করছেন, তিনি মেট্রিক পাস ছিলেন অমুক জায়গা থেকে, পরে ওখানে বিএ পাস করছেন, বিবিএ পাস করছেন, পরে এমবিএ পাস করছেন, সমাজের লোক তাকে শ্রদ্ধা করত। কি আপনাদের কাছে এটা ভালো লাগবে? বোঝা গেল এটাই প্রমাণ যে এই লোকের অন্তরে আল্লাহ রসুলের কথার মূল্য বেশি, আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের মহব্বত তার মধ্যে বেশি, আল্লাহ রসুলের মধ্যে শ্রদ্ধা ভক্তি তার অন্তরে বেশি। যার কারণে নিজের বাবার কথাও শুনতে এই মুহূর্তে রাজি নেই। আমার আল্লাহ রসুলের কথার সামনে বাবার কথা আনলা কেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মন কারাল্লাহ রাসূল হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আচ্ছা, আরেকজনে বললো যে একটু হুজুরা আমার কথা আছে, একটু আমি তিনটা মিনিট চাই। হ্যাঁ, আপনি বলেন। এখানে কেউ কোরআনের ব্যাখ্যা দিতেছিলেন, রসুল্লাহ সাল্লাম হাদিস শুনাইতেছিলেন, অথবা রসুল্লাহ সাল্লাম জীবনী শুনাইতেছিলেন, এর মধ্যে একজন দাঁড়ায় বলল যে আমাদের মহান নেতা, আমি অমুক রাজনৈতিক দল করি, আমার নেতা এরকম ছিলেন, আমার নেতার এরকম সম্মান ছিল, বিশ্বময়তার মর্যাদা ছিল, কোন মুসলমান কি এটা শুনতে রাজি হবে? বললো যে এইটা কি করলো, নেতা নেতার জায়গায় ঠিক আছেন, কিন্তু এখানে আল্লাহ রসুলের মধ্যে তুমি নিয়ে আসছো কি জন্য? এখানে তো আল্লাহ রসুলের কথা শুনি। বোঝা গেল দুনিয়ার সব নেতার চেয়ে আল্লাহ রসুলের মহব্বত প্রত্যেক মুসলমানের অন্তরে বেশি, বাবার চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, দুনিয়ার সকলের চেয়ে বেশি মহব্বত আল্লাহ এবং তার রসুলের জন্য। হ্যাঁ, তারপরেও মুসলমানের ভুল ত্রুটি হয়ে যায়, নফসের ধোকা শয়তানের ধোকা হয় কি না? আল্লাহ রসুলকে মহব্বত করে বেশি রে, ঠিক আছে, কিন্তু হযরত রাবিয়া বুসরিয়া বলেন যে তুমি মহব্বতের দাবি তো করো, আচ্ছা মানলাম, কিন্তু তাহলে তুমি আল্লাহর নাফরমানি করো কেন? সত্যিকার মহব্বত, কামেল মহব্বত, পূর্ণাঙ্গ মহব্বত থাকলে আল্লাহর কথার বাইরে তুমি যাও কিভাবে? বোঝা গেল যে অন্যায় কাজগুলো আমাদের ত্যাগ করা উচিত। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন যে বন্দা গুনা থেকে তওবা করে, যত গুনার জীবনই হোক না কেন, হাজারো লাখ কোটি কোটি গুনা, একবার তওবা করলো মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বিলকুল মাফ করে দেন, পাক সাফ বানায় দেন। এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আল্লাহ পাক একদম নির্দাক বানায় দেন, নিষ্কলুষ বানায় দেন। এজন্য সব ভাই আমরা, আমাদের হাজারো ভুল ত্রুটি আছে, আমরা এর থেকে তওবা করি, উজু করি, দুই রাকাত নামাজ পড়ি তওবার নিয়তে, আল্লাহ একবার অন্তরে নামাজ যে তওবার নামাজ, আল্লাহ একবার শুরু করলাম সালাম ফিরে আল্লাহর কাছে খুব কান্নাকাটি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দার যখন গুনাহ খাতা হয়ে যায়, কোন গুনাহ কসুর হয়ে যায়, আর সেই বান্দা উজু করলো আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, দুই রাকাত নামাজ পড়লো, বাস নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, মান কান আল্লাহ রাসূল হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান হাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। প্রথম তো হলো আল্লাহ রসুলের মহব্বত সকলের থেকে বেশি, নম্বর দুই কোন বন্দাকে মহব্বত করে আল্লাহর জন্য, মহব্বত করে আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না, এই আমল যার মধ্যে আছে কোন বান্দাকে সে মহব্বত করছে সিরিফ আল্লাহর জন্য। নম্বর তিন, আমায় ইয়াকরাহু ইয়াউদা ফিল কুফর বাদান কাযাহুল্লাহ মিনহু কামা ইয়াকরাহু ইউলকা ফিন নার। আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে তার কাছে কঠিন লাগে ইমান ত্যাগ করা, ইসলাম ত্যাগ করা। এটা কি সকলের মধ্যে আল্লাহ পাক দিচ্ছেন না? আমি আগুনে পুড়ে মরতে পারি কিন্তু আমি ইসলাম ত্যাগ করবো না। এই মর্তবায় তিন জিনিস যার মধ্যে পয়দা হয়ে যায় তো নিঃসন্দেহে ইসলামের মজা সে পেয়ে যায়। হ্যাঁ, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াত আল ঈমান। ঈমানের মজা তার মধ্যে এসে যায়, মানে ঈমানে উমুর, ঈমান মানে উমুরে ঈমান, ঈমানে জিনিস যা আছে ঈমানের, একজন মুসলমানের জীবনে যত আমল প্রত্যেকটা তার কাছে মধুময় লাগে। নামাজ মধুময়, সেজদা মধুময়, জিকির মধুময়, তেলাওয়াত মধুময়, কার দোয়া মুরাদত করলে মধুর মতো লাগে, কানলে মধুর মতো লাগে, কিসের মধু? সারা জাহানের মধুর চেয়ে বেশি মজা লাগে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি উঁচু বর্জবান মিরাওয়াত হর বনে মো আজ আসাল জুয়ে সওয়াত। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নামের জিকির যখন আমার জবানে জারি হয় আমার দেহের বিন্দু বিন্দু, শিরা শিরা, প্রতিটি লোম কূপ পর্যন্ত মধুর দরিয়া পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। সর্বশেষ সদস্য হুজুরের জুয়া মসজিদে একটা কথা বলি, সেটা হলো যে সদস্য হুজুর এর পীর ভাই হযরত শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলাইহি বলতেন, আম ওয়ালে সে আম মিলতা হয়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হয়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। এজন্য জীবনে জীবনটাকে সুন্দর করার জন্য, আল্লাহ ওয়ালার জিন্দগি বানানোর জন্য কোনো না কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে আমরা সম্পর্ক রাখা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। আর এই সদস্য হুজুরের জুম্মার মসজিদকে কেয়ামত পর্যন্ত সুন্নতের মার্কাজ, নূরের মার্কাজ, আল্লাহর মহব্বতের মার্কাজ, সেরা সিরাতুল মুস্তাকিমের হেদায়েতের মার্কাজ রূপে আল্লাহ পাক কবুল করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। দেখেন আমি কিন্তু 45 থেকে 45 মিনিটের নিয়ত করে পড়ছিলাম যে ঝড় বৃষ্টির রাতে আসতেও দেরি করে, যে আমি মনে করছিলাম যে লোকজন স্বামীরা বোধহয় উড়ে নিয়ে গেছে, লোকজন বোধহয় আর নাই করছিল কি ব্যবস্থা কি মসজিদেই ছিল। ও হো, আরে এটা তো আমি বুঝি নাই, আমি মনে করছিলাম যে এটা মাঠে ময়দানে ব্যবস্থা করছে, যে ঝড় বৃষ্টি আসছে এতক্ষণ তো সামিয়ানা সব নিয়ে গেছে বোধ হয়, তার কিসের লোকজন থাকবে এটা আমি মনে করছিলাম। কিন্তু আমাকে কেউ বলেই না যে মাহফিল কিন্তু মসজিদে, তাহলে তো আমি এত দেরি করতাম, আরো জলদি এসে পড়তাম। ইয়া আল্লাহ মাফ করে দেন। যাই হোক, আমার বিলম্ব হলো মাওলানা তৈয়ব সাহেবের তো বয়ান শুদ্ধ ছিলেন, আপনারা কোরআন সুন্নার আলোকেই কথা বলতেছিল মাওলানা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের সকলকে মাফ করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। এরপরে কি এখন এখানের খতিব কে? ইমামকে? আপনি না ইমাম সাহেবকে? আপনি? আচ্ছা, এখন কি প্রোগ্রাম? দোয়া শ্যাম আসান জুমা আপনি পড়েন? মাসা বাড়ি পিঠা কোন জায়গা? লাকসাম? লাকসামে ভাই ত্রিগণিক জায়গার মধ্যে ওলামাই ওলামা কাজ, লাকসাম ছোট এক জায়গা কিন্তু এর ভিতরে বড় বড় ওলামা বুজুর্গানে দিন মাশাআল্লাহ খুব আল্লাহ তাআলা পয়দা করছেন, বহুত বহুত ওলামা এবং আউলিয়া এখনো খুব আছে। আমাদের মাওলানা আব্দুল মালেক সাহেব লাকসাম, মুফতি দেলাওয়ার সাহেব লাকসাম, জামিয়া রহমানিয়া যেটা সেগুলো দিচ্ছে হুজুর, ওখানে মাওলানা মুফতি হিফজুর রহমান সাহেব লাকসাম, সব ওদিকে। আচ্ছা ভাই দোয়া করেন। আচ্ছা, الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا ما أسرفنا وما أنت أعلم به منا, أنت المقدم وأنت المؤخر, لا إله إلا أنت. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদেরকে আপনার মহব্বত দান করেন, মারিফত দান করেন, এতাতে কামিলা নসি ফরমান, আব্দিয়ত নসি ফরমান, নূরে কামিলা আমাদের সকলকে দান করেন, তাকওয়ার জিন্দিগি নসি ফরমান, এত্তেবায় সুন্নতের জিন্দিগি নসি ফরমান, আকাবের দিনের অনুসরণের তৌফিক আমাদের নসি ফরমান, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদের হেফাজত করেন, নফসে শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, রহমত বরকতওয়ালা জিন্দিগি আমাদেরকে দান করেন, ইজ্জত জিন্দগি আমাদের দান করেন, দুজাহানের মালিক দুজাহান আপনি আমাদের কামিয়াব ফরমায়া দেন, আমাদের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, তামাম ক্ষতি খারাপি নষ্টামি থেকে আমাদের হেফাজত করেন, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ নেক বন্ধু বান্ধব আপনি আমাদেরকে নসিব করেন, আল্লাহ ভালাদেরকে মহব্বত করার তৌফিক দান করেন, ওলামায় দিনকে মহব্বত করার শ্রদ্ধা করার ভক্তি করার তৌফিক দান করেন, ওলামায় দিন থেকে দিন নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যে সমস্ত মানুষ দিনের লাইনে চলা সত্ত্বেও নানান গুমরাহী এবং বিভ্রান্তির শিকার, তাদেরকে আল্লাহ তমাম গুমরাহী থেকে বিভ্রান্তি থেকে আপনি নাজাত দান করেন এবং হেফাজত নসিব করেন। আমাদের সবগুলো দিনী মাদ্রাসা মসজিদ এবং দিনী মার্কাজকে আল্লাহ খাঁটি নূরের মার্কাজ, সুন্নতের মার্কাজ, আকাবের দিনের তরিকার মার্কাজ এবং আপনার মহব্বত ও মারেফতের মার্কাজ রূপে আপনি কবুল ফরমান। আর সমস্ত গুমরাহী থেকে এবং বিভ্রান্তি থেকে বিচ্যুতি থেকে ভুল ব্যাখ্যা দিনের ভুল ব্যাখ্যা থেকে প্রতিটি দিনই মাদ্রাসা দিন এবং মসজিদ প্রতিটি দিনই মার্কাজকে আপনি হেফাজত ফরমান, তাম ভুল ত্রুটি থেকে হেফাজত ফরমান, তাম ফেতনা থেকে হেফাজত ফরমান, তাম গুমরাহী থেকে হেফাজত ফরমান। আমাদের ওলামায় দিনের হায়াতে বরকত দেন, ওলামায় দিনকে খালিজভাবে দিনের কথা বলার জন্য আপনি তৌফিক দান করেন, মাশায়েখ উম্মতের হায়াতে বরকত দান করেন, তাদেরকে খুব উম্মতের মধ্যে দিনের খেদমতের মেহনতের তৌফিক দান করেন। যে সকল ভাইরাই দুনিয়ার যে কোনো প্রান্তে ইসলামের খেদমত দিনের খেদমতের মধ্যে মশগুল আছেন, আয় আল্লাহ নির্ভেজাল খালিস দিনই খেদমতের তৌফিক দান করেন, নিজের নফসানিয়ত থেকে এবং গুমরাহি থেকে অন্ধকার পথ অনুসরণ থেকে সকলকে হেফাজত করেন, এই মসজিদকে কেয়ামত পর্যন্ত জন্য কবুল করেন এবং এই এলাকার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে কবুল করেন। আয় আল্লাহ এই মসজিদকে সদর সাহেব রহমতুল্লাহ আলের এই এই স্মৃতি জড়িত এই মসজিদকে আয় আল্লাহ কেয়ামত পর্যন্ত নূরের মার্কাজ, আপনার মহব্বতের মার্কাজ হিসাবে, আকাবের দিনের আমানতের মার্কাজ হিসাবে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ এখানে যে মাদ্রাসার কাজ চলতেছিল যেটা হয়তো এখন বন্ধ আছে, আয় আল্লাহ মাদ্রাসা পূর্ণাঙ্গ হওয়ার কাজ, মাদ্রাসার নির্মাণের কাজ দ্রুততর আপনি সুসম্পন্ন করে দেন, সাফল্য মণ্ডিত করে দেন, বহু মুসলমান ভাইদেরকে খেদমতে আগায় আসার জন্য তৌফিক দান করেন, আজকের এই মজলিসকে মাহফিলকে কবুল করেন, সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, সব মুশকিল আসান ফরমায়া দেন। আয় আল্লাহ সকলের জিন্দগিতে আপনি রহমত বরকত বেশুমার নাজিল করেন, সকলের ঘরে ঘরে শান্তি আরাম এবং নূর রহমত আপনি বেশুমার বর্ষণ করেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারাই যে কোনো পেরেশানিতে আক্রান্ত, আমাদের সকল পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করেন, সকল জিল্লত থেকে জিল্লতি থেকে সকল লাঞ্ছনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ দুনিয়াতে আপনি আমাদেরকে কামিয়াব ফরমান, আখেরাতেও কামিয়াব ফরমান, দুনিয়াতে ইমান এবং আমল এবং রহমত বরকত এবং আফিয়তের জিন্দগি নসিব ফরমান। আয় আল্লাহ মৃত্যুর সময় ইমানে কামেল এবং আফিয়তের হালতে আপনার রহমতের কুলে আপনি তুলে নিয়েন। আয় আল্লাহ মেহরবান মালিক, প্রতিটি ঘাটিকে আমাদের জন্য সহজ বানায় দেন। আয় আল্লাহ মৃত্যুর ঘাটিকে আমাদের জন্য সহজ করে দেন, কবরের ঘাটিকে আমাদের জন্য সহজ করে দেন। আয় আল্লাহ হাশরের ময়দানে আপনি আমাদের থেকে হিসাব নিয়েন না, আয় আল্লাহ আপনি হিসাব নিলে আমাদের কোনো উপায় নেই, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। আয় আল্লাহ বিনা হিসাবে আপনি আমাদেরকে মাফ করে দেন, বিনা হিসাবে কাল কিয়ামতে আপনি আমাদেরকে নাজাত দিয়ে দিয়েন। হে করিম, হে মেহরবান, হে আরহামুর রাহিমিন, হে রব্বুল আলামিন, রব্বি ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বি ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বি ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইয়া রাজাল মুমিনিন লা তাকতা রাজানা, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আগিসনা, ইয়া মুঈনাল মুমিনিন আইননা, ইয়া মুহিব্বাত তাওয়াবিন তুব আলাইনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, وسلام على المرسلين، الحمد لله رب العالمين، وصلى الله على النبي الكريم। আপনাদের এখানে আয়েশা আমি এত মুগ্ধ যে আমি কল্পনাতীতভাবে আনন্দিত এবং মুগ্ধ হয়েছি, যেই ভীষণ পিপাসার নেশা নিয়া দিনের কথা আপনারা শুনছেন ইতমিনানের সাথে, এরকম দৃশ্য একদম কম দেখা যায়, এতটা নেশায় বিমূর হয়ে পিপাসিত হয়ে দিনের কথা শোনা এটা কম এরকম দেখা যায়। আল্লাহ তাআলা সত্যি সদস্যাপ রহমুল্লাহর কদমের বরকত, নিঃশ্বাসের বরকত এখনো এখানে জারি রাখছেন বলে মনে হইতেছে।
তরজুমান আকাবির আরিফ বিল্লাহ শাইখুল হাদিস শাইখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715818069, মুফতি শহীদুসালাম কাসিমী। লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd, স্পেলিং mixlr.com/khanqah-bd, অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোন প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।